জয়নিতাই, গতদিন আমরা এই শ্রীমৎ ভাগবত সংহিতার অন্তর্গত একাদশ স্কন্ধোক্ত কুরুক্ষেত্রে সূর্যগ্রহণ বর্ণন ও সুতল লোক হতে মাতা দেবকীর পুত্রগণকে আনয়ন এবং সেই জাম্ববতী নন্দন শাম্বকে তারা যে স্ত্রী বেশ সুসজ্জিত করে নিয়ে কুলের যাদবকুল অভিসম্পদ প্রাপ্ত হয়েছিলেন এবং অন্তিমে সমস্ত দেবতা যক্ষ গন্ধর্ব কিন্নর কিংপুরুষ উরাগগণ মহরগগণ তারা এসে প্রভুকে প্রার্থনা করলেন স্বধামে গমনের জন্য। প্রভু বললেন যে হে দেবতাগণ, আমার একটু কাজ এখনো অবশিষ্ট আছে, এই দুর্মদ যাদবগণের ব্যবস্থা করেই আমি অতি শীঘ্র আসছি, আমারও সেই প্রকার ইচ্ছা হয়েছে। যখন প্রভু যার জন্য উপক্রম করছেন, পরম ভক্ত ভগবান শ্রীকৃষ্ণের মন্ত্রী, অপরদিকে বন্ধু, অপরদিকে ভ্রাতা ইত্যাদি সম্বন্ধে সংযুক্ত উদ্ধবজি মহারাজ, তিনি ক্রন্দন করতে করতে এসে প্রভুর চরণতলে পতিত হলেন। প্রভুর শ্রীচরণে মস্তক রেখে তিনি যে সমস্ত মিনতি করেছিলেন আমরা তৎসমুদায় শ্রবণ করছিলাম। এবারে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি প্রারব্ধের কথা বললেন, আর সে প্রসঙ্গে আমরা জগন্নাথ ক্ষেত্রে জগন্নাথ দেবের মিত্র সেই যে মাধব বাবা তার বিষয়েও আমরা শ্রবণ করেছি। অতএব এখানে প্রারব্ধকেই প্রাধান্য দেওয়া হয়েছে, সেই প্রাধান্য বিষয়ে আমরা শ্রবণ করেছি যে সেই প্রারব্ধ কি এবং তা যে প্রভু মানে ইচ্ছা করলে তো তিনি সব ঠিক করতে পারেন কিন্তু তা তিনি করেন না। তিনি উদ্ধবকে অনেক বোঝালেন, বোঝানোর পরে যদু মহারাজ তিনি যে সাধু সঙ্গ করার জন্য দত্তাত্রেয় মহারাজের নিকটে গিয়ে উপস্থিত হলেন। সেই যুবক দত্তাত্রেয় মহারাজকে দর্শন করে মহারাজ যদু তিনি বুঝতে পারলেন ইনি সাধারণ কেউ নয়, ইনি হলেন দত্তাত্রেয় মহারাজ। বল দত্তাত্রেয় ভগবান কি জয়। দত্তাত্রেয় মহারাজকে বিভিন্ন প্রকার প্রশ্ন করলেন, হে মহাত্মন কে আপনি, আপনি আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কোনো বিশিষ্ট বিদ্বান ব্যক্তি হবেন, তা আপনি একাকী কেন বিচরণ করছেন, আপনি আশ্রমে কেন থাকেন না, আপনি আশ্রমে গিয়ে থাকুন সাধুদের সঙ্গে থাকুন, আর আপনার মধ্যে এই অজগর বৃত্তি মানে অজগরের মতন আপনি যে স্থির হয়ে আছেন এই শিক্ষাই বা আপনি কোথায় পেলেন, এ আপনার এই বুদ্ধি কোথার থেকে আসলো, আর আপনি ভিক্ষার্থে কোনো গ্রামে গঞ্জে না গিয়ে উদার্ত পূরণ করতেই হবে, আপনি যদি এই গভীর অরণ্য রাজিতে থাকেন তাহলে কি খাবেন, আপনি কি খেয়ে বেঁচে থাকবেন, শরীরটা তো ধারণ করতে হবে। মহারাজ যদু তিনি প্রশ্নের পর প্রশ্ন করেই চলেছেন। এই কথা ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র সম্মুখে বর্ণনা করে শ্রবণ করাচ্ছেন পরম ভক্ত উদ্ধবকে। অনেক প্রশ্ন করলেন, জানো তো হে উদ্ধব, অনেক প্রশ্ন করার পরে এবারে দত্তাত্রেয় মহারাজ তিনি তার কথা বলছেন, সন্তি মে গুরব রাজন বহব বুদ্ধ পাশ্রিতা যত বুদ্ধি মুপাদায় মুক্তটা মিহ তান শ্রেণু। হে মহারাজ, আপনি যে আমাকে এতক্ষণ যাবত প্রশ্ন করলেন, এই সমস্ত শিক্ষা আমি আমার গুরুগণের নিকট থেকে প্রাপ্ত হয়েছি এবং সেই গুরুগণের থেকে যে শিক্ষায় শিক্ষিত হয়েছি সেটাই আমি আমার জীবনে মানে মেনে নিয়ে চলছি। মুক্ত অটামীয় তান শ্রীনু, আমার সেই গুরুগণের কথা শ্রবণ করো। যদু মহারাজ তিনি চিন্তা করছেন কি আশ্চর্য, এনার নাকি আবার গুরুগণ টিকাকারগণের ভাষা। গুরুগণ কোথার থেকে আসলো? গুরুদেব তো একজন হন মহারাজ, আপনি গুরুগণ বলছেন। বলছেন দেখো মহারাজ যদু, শিক্ষাগুরু একাধিক হতে পারেন কিন্তু দীক্ষাগুরু একজনই হন। বলছেন আচ্ছা ঠিক আছে, আপনার গুরুগণ তারা তো বুঝতে পারছি ত্রিকালদর্শী সমস্ত মুনি ঋষিবৃন্দেরাই হবেন। বলছেন শোনো, তিনি বলছেন আমার গুরুদেব কারা জানো তো? পৃথিবী বায়ুর আকাশ মাপ অগ্নিশ চন্দ্রমা রবি কপত অজগর সিন্ধু পতঙ্গ মধুকৃতি গজ মধুহা হরিণ মিন পৃঙ্গলা কুরারর্ভক কুমারী সরকৃত সর্প অরুণ নাবি সুপেশকৃত। আমার এই ২৪ জন গুরু। বলছেন ২৪ জন গুরু, তাদের আবার নামগুলো এমন কেমন? বলছেন আমি পৃথিবী মাতাকে গুরু করেছি, বায়ু বাতাসকে গুরু করেছি, আকাশকে গুরু করেছি, জলকে গুরু করেছি জল, আর অগ্নি চন্দ্রমাকেও আমি গুরু করেছি জানো, আর সূর্যদেবকে আমি গুরু করেছি, কপত কপতিকে আমি গুরু করেছি, কপত কপতি মানে ওই পায়রা কবুতর, আর এক অজগর সর্পকেও আমি শিক্ষা গুরু করেছি, আর সিন্ধু মানে সাগরকে আমি গুরু করেছি, আর পতঙ্গ এক ধরনের পোকা আছে উড়ে বেড়ায় সেই পতঙ্গকে আমি গুরু করেছি, মধুকর মানে মৌমাছিকে আমি গুরু করেছি, হস্তি হাতিকেও আমি গুরু করেছি, আর ভ্রমর ওই যে কালো ভ্রমর হয় খুব শব্দ করে আর কালো উড়ে বেড়ায় সেই ভ্রমরকেও আমি গুরু করেছি, এক হরিণকেও আমি গুরু করেছি, মৎস্য মাছ মাছকে আমি গুরু করেছি, পৃঙ্গলা পৃঙ্গলা নামক এক বেশ্যাকে তাকেও আমি গুরু করেছি, আর কুরোরি বলে এক ধরনের পক্ষী আছে তাকে গুরু করেছি, বালককে গুরু করেছি ছোট্ট বালক, আর এক কুমারীকেও আমি গুরু করেছি। যদু মহারাজের তো চোখ বেরিয়ে যাচ্ছে, এ কি আশ্চর্য, পোকা মাকড় বালক কুমারী হস্তি অজগর এই সমস্ত আবার কারো গুরুদেব হয়? আচ্ছা ঠিক আছে, তারপরে বলছেন আমি স্বরনির্মাতা এক লৌহকারকে গুরু করেছি, এক সর্প অজগর আলাদা বললেন আর সর্পের কথা আলাদা বলছি, আমি সর্পকেও গুরু করেছি, উর্ণনাভিকে গুরু করেছি, সুপেশকৃত সেটা এক ধরনের পোকা গুটি পোকার মতো দেখ তাকে গুরু করেছি, জানো তো আমার এই ২৪ জন গুরুদেব। যদু মহারাজ তিনি বলছেন কি আশ্চর্য, আপনার গুরুদেব পৃথিবী বায়ু আকাশ জল অগ্নি চন্দ্রমা সূর্যদেব কপত কপতি অজগর সিন্ধু পতঙ্গ মধুকর হস্তি ভ্রমর হরিণ মৎস্য পৃঙ্গলা কুরোরি পক্ষী বালক কুমারী স্বরনির্মাতা লৌহকার সর্প উর্ণনাভি সুপেশকৃত এই সমস্ত আবার কারো গুরুদেব হয়? বলছেন, হ্যাঁ গো আমার গুরুগণ এনারাই, এনাদের থেকে আমি যে শিক্ষা প্রাপ্ত হয়েছি সেটাকে আমি জীবনে আচরণ করে আমি আমার জীবনকে এই রকম তৈরি করে নিয়েছি। বলছেন, সে কি পৃথিবীর থেকে আপনি কি শিক্ষা পেয়েছেন মহারাজ? বলছেন, পৃথিবীর থেকে আমি ধৈর্য গুণকে অবলম্বন করেছি। হে রাজন, এই পৃথিবীতে কত অন্যায় হচ্ছে, কত অত্যাচার হচ্ছে, তথাপি পৃথিবী মাতা সকলকে, সকলের সেই অপরাধকে তিনি সহ্য করে নেন। ধৈর্য, এই পৃথিবীর বুকে কত অন্যায়, কত অত্যাচার, পশু বলি, গোহত্যা, নরহত্যা হচ্ছে, তথাপি পৃথিবী মাতা অটল, তিনি প্রত্যেককে ক্ষমা করে চলেছে, কারো প্রতি তার কোনো দেশ ভাবনাই নেই। অতএব হে মহারাজ, যদু আমি আমার পৃথিবী মাতার থেকে এই শিক্ষা গ্রহণ করেছি যে ধৈর্যই হচ্ছে সাধুর শ্রেষ্ঠ গুণ, আর বায়ুর থেকে কি শিক্ষা করেছেন আপনি? বলছেন, হে যদু আমি বায়ুর থেকে এই শিক্ষা প্রাপ্ত হয়েছি, এখানে যে যে প্রসঙ্গগুলো বলা হচ্ছে সব কিছু বৈরাগীদের জন্য একটা বিশেষ পর্ব এটা, জানো তো? সেই বায়ু সে কেমন? সেই বায়ু কিন্তু মানে তার কোনো জিনিসের সঙ্গে যে একাত্মতা সম্বন্ধ তা নেই। কেমন? বলছেন, মনে করো বায়ু চলেছে কোথার থেকে, যেখানে নোংরা পড়ে রয়েছে, একেবারে আবর্জনায় পরিপূর্ণ দুর্গন্ধযুক্ত সীমানা দিয়ে বায়ু প্রবাহিত চলেছে, কিন্তু বায়ুর কাজ কি? সে তো প্রবাহমান, বয়ে চলে, তার সঙ্গে ওই দুর্গন্ধের কোনো মানে মতলব নেই, সেই দুর্গন্ধের সঙ্গে তার কোনো সম্বন্ধই নেই। আবার দেখা গেল কি, একেবারে অতি সুন্দর পুষ্প উদ্যান, সুগন্ধি পুষ্প বয়ে চলেছে, তার উপর থেকে বায়ু বয়ে চলেছে, সেই সুগন্ধির সঙ্গেও ওই বাতাসের কোনো সম্বন্ধ নেই। তা আমি ওই বায়ুরূপী গুরুর থেকে এই শিক্ষা প্রাপ্ত হয়েছি যে আমি কোনো কিছুর সঙ্গে সম্বন্ধ স্থাপনা করব না, আমি পৃথক। আকাশ, আকাশ থেকে কি শিক্ষা প্রাপ্ত হয়েছেন? বলছেন, এই আকাশ জলের ভিতরেও প্রতিভাত হচ্ছে, আয়নার মধ্যেও প্রতিভাত হচ্ছে, মানে দেখা যাচ্ছে, আবার এক গামলা জল নিয়ে যদি রাখা যায় বা একটি থালার ভিতরে জল দিয়ে যদি রাখা যায় তাতেও আকাশ প্রতিবিম্বিত হচ্ছে। অতএব প্রভু এক, তিনি আত্মারূপে এই পৃথিবীতে সর্বত্র বিরাজমান। অতএব আকাশ থেকে আমি এই শিক্ষা প্রাপ্ত হয়েছি আমার প্রভু সর্বত্র বিদ্যমান। আচ্ছা, যদু মহারাজের চোখগুলো তো বড় মানে বড় বড় হয়ে যাচ্ছে, মানে আশ্চর্যজনিত হয়ে যাচ্ছে। দেখ, আজ আমার কি সৌভাগ্য যে আমি এমবিধ মহাত্মার সান্নিধ্যত্ব বা সঙ্গ লাভ করতে পেরেছি। বলছেন, আচ্ছা মহারাজ, আপনি যে বললেন ওই অগ্নিকে আপনি গুরু করেছেন, সেই অগ্নির থেকে আপনি কি শিক্ষা প্রাপ্ত হয়েছেন? বলছেন, দেখো ওই অগ্নির মধ্যে দেবতাগণ, ধার্মিক ব্যক্তিগণ তারা কি করছেন, তার মধ্যে আহুতি প্রদান করছেন, মন্ত্র উচ্চারণ করে, বৈদিক মন্ত্র উচ্চারণ সহকারে তার মধ্যে আহুতি দ্রব্য সমর্পণ করছেন অগ্নিমুখী, অগ্নিতা গ্রহণ করছে। অগ্নিকে হবির্ভাগ দেওয়া হচ্ছে, তিনি গ্রহণ করছেন। আবার কোথাও যারা অধার্মিক মনুষ্য অথচ পশু সমতুল্য, তারা কি করছে, সেই অগ্নিদেবকে প্রজ্বলিত করতে করে তার মধ্যে হিংসা বৃত্তি অবলম্বন করছে। কেমন? যেমন কোনো জন্তু জানোয়ারকে তার মধ্যে রেখে পুড়িয়ে তারা খেয়ে নিচ্ছে, তাতেও অগ্নির কোনো বিকার নেই। অগ্নির যে শুদ্ধতা পবিত্রতা তা কখনো নষ্ট হয় না। ঠিক তদনুরূপ যারা সেই স্তরের মহাত্মা, তারা কি করবেন, মাদুকুরি করতে গেলেন দেখে শুনে যেতে হবে, তার মধ্যে সেটা ভালো হোক খারাপ হোক পচা হোক যেমনই হোক সেটা কি করতে হবে, এটাই প্রভু আমাকে দিয়েছেন, এটাই আমার কপালে প্রভু লিখে রেখেছিলেন, এটা মনে করে সেটা ভালো মন্দের বিচার না করে সেটাকে খেয়ে ফেলতে হবে। আমি অগ্নিরূপী গুরুদেবের থেকে এই শিক্ষা প্রাপ্ত হয়েছি, বৈরাগ্য ধর্ম অবলম্বন করে স্বেচ্ছায় যদি বাসি দুটো রুটিও পাওয়া যায় তাহলে সেটা ঈশ্বরের দেওয়া দান বলে সেটাকে গ্রহণ করতে হবে। আর আপনি চন্দ্রদেবকে গুরু করেছেন, সেই চন্দ্রমার থেকে আপনি কি শিক্ষা প্রাপ্ত হয়েছেন? বলছেন, হে রাজন, এই চন্দ্রমা সে একবার অভিসম্পদ প্রাপ্ত হয়েছে, তারপরে প্রভাস তীর্থে স্নান করার পর তিনি পূর্ণ কলা ফিরে পান, যা আমরা মহাভারতে শ্রবণ করেছি। তা সেই চন্দ্র দেখা যায় কি, যে যখন কৃষ্ণপক্ষ প্রারম্ভ হচ্ছে তখন সেই চন্দ্র দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ইত্যাদি ক্রমান্বয়ে কি হচ্ছে, তার কলা হ্রাস হচ্ছে। অথচ হে রাজন, বাস্তবিক পক্ষে ওই চন্দ্রের কোনো কলা কম বা বেশি হয় না, সে তো পূর্ণই গোলাকার। তা এই যে হে রাজন, আমরা যে দেখতে পাচ্ছি ছোট্ট এক শিশুর জন্ম হল, তারপরে সে ধীরে ধীরে বড় হল, তারপরে যৌবনে পদার্পণ করল, যুবক হয়ে উঠল, তারপরে সে আবার সংসারাদি করার কিছু কাল পরে দেখা গেল চুলগুলো দাড়িগুলো পেকে গেছে, তারপরে তার চেহারাটাই বিকৃতি হয়ে গেল, বৃদ্ধ হয়ে গেল। তা যেমন চন্দ্রের মধ্যে প্রতিভাত হচ্ছে, দেখা যাচ্ছে যে তার কলা দৈনন্দিন কৃষ্ণপক্ষ থেকে কমে যাচ্ছে, ঠিক তদনুরূপ আমরা যে এই শরীর প্রাপ্ত হয়েছি, এই শরীরের যে ধর্ম তা কিন্তু ওই চন্দ্রের কলার ন্যায় ধীরে 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 পরিবর্তন হয়। কিন্তু বাস্তবিক আমাদের মধ্যে যে পরমাত্মার অংশ, যে আত্মা রয়েছেন, তার কোনো কলা ঘাটতি বাড়তি কিছুই হয় না। অতএব হে রাজন, যা কিছু হচ্ছে এই শরীরের হচ্ছে, আত্মা তিনি নিত্য, তিনি শুদ্ধ, তিনি শাশ্বত এবং তিনি সর্ব অবস্থাতেই একই রকম আছে। আমি আমার চন্দ্রমা রূপী গুরুদেবের থেকে এই শিক্ষাই প্রাপ্ত হয়েছি যে এই সমস্ত শরীরের ধর্ম, কিন্তু আত্মা তিনি কখনোই, তার কোনো পরিবর্তন নেই। আর হে মহারাজ, আপনি যে ওই বললেন কপত কপতি কবুতর আর কবুতরীর কথা বললেন, তিনি বলছেন, হ্যাঁ আমি এক কবুতরকে গুরু করেছিলাম। জানো তো, নাতি স্নেহ প্রসঙ্গ বা কর্তব্য কাপি কেনচিৎ কুর্বন বিন্দেত সন্তাপং কপতৈব দিনদি। হে রাজন, যারা একে অপরের সঙ্গে সম্বন্ধ স্থাপনা করে তারা একেবারে ওতপ্রোতভাবে মিলে যায়, নিজের স্ত্রী, নিজের পুত্র, নিজের কন্যা, নিজের আত্মীয় বর্গের মধ্যে একেবারে তারা মোহিত হয়ে যায়, আনন্দ প্রাপ্ত হয়। কুরবান্য বিন্দেত সন্তাপম কপতৈব দিনধি, সেই দিন ব্যক্তি এই কপত কপতির ন্যায় দুঃখিত হয়। মহারাজ যদু বললেন যে হে মহাত্মন, আপনি কৃপা করে এর বিস্তারিত ব্যাখ্যা আমাকে শ্রবণ করান। আমি সংসারী জীব, আমাকে যদি আপনি সুন্দরভাবে বর্ণনা না করেন আমি তো বুঝতে পারবো না। বলছেন হে রাজন, এক গভীর অরণ্যরাজিতে এক কপত আর এক কপতি থাক, তারা দুজন স্বামী স্ত্রী মনে কর। তারা দুইজন সেই বনপ্রদেশে ইতস্তত ভ্রমণ করে, স্বচ্ছন্দে আনন্দে থাকে তারা। দেখুন, সম্পূর্ণ সংসারের বর্ণনা দিয়েছেন এই কপত আর কপতির মধ্যে। তারপরে তাদের দুজনের সঙ্গে একেবারে একাত্মতা ভালোবাসা হয়ে গেল, প্রেম প্রীতি। তারা দুজন দুজনকে দেখে আনন্দ অনুভব করে, দুজন দুজনের যে রব ধ্বনিতে তারা আনন্দ অনুভব করে। হে রাজন, তারা একই সঙ্গে সেই বনরাজিতে বিচরণ করত, একই সঙ্গে তারা খাওয়া দাওয়া করত, একই সঙ্গে তারা থাকত, তাদের অঙ্গ অঙ্গ স্পর্শে তাদের সুখ অনুভব হত। তারপরে তাদের মধ্যে নির্লজ্জভাবে সেই সমস্ত মৈথুনিক ক্রিয়া আদি সুসম্পন্ন হত। দেখতে দেখতে সেই কপতি কয়েকটি অণ্ড প্রসব করল। যথাসময়ে ঈশ্বর শক্তির প্রভায় সেই ডিম্ব থেকে সেই ডিম্বগুলি প্রস্ফুটিত হয়ে সুন্দর শাবক উৎপন্ন হয়েছে। তাদেরকে দেখে কপত আর কপতির কি আনন্দ, তাদের কুজন ধ্বনি শুনে কি আনন্দ, তাদের অঙ্গ স্পর্শ করে তাদের অতীব খুশি। যেমন এই সংসারে ছোট্ট শিশু যখন কথা বলতে শেখে, তখন সে তোতলা তোতলা বলিতে বাবা বাবা, মামা মামা, কাকা কাকা করে, তখন তার পিতামাতার শুনে তাদের প্রাণটা শীতল হয়ে ওঠে। সেই প্রকার হে রাজন, তাদের কুজনর ধ্বনিতে তারা এত আনন্দ অনুভব করত তার বলার কথা নয়। তাদের অঙ্গ স্পর্শ করলে তাদের শীতল প্রাণ, সেই তাপিত প্রাণ শীতল হয়ে যেত। একবার তাদের খোরাকটাও বেড়ে গেছে, তাই বনরাজিতে ভ্রমণ করে তারা খাদ্য নিয়ে আসে সেই ছোট ছোট শাবকদের জন্য। এইভাবে তাদের মধ্যে এক সংসার হলো, খুব ভীষণ আনন্দ হলো। সেই শাবকগুলো যখন ক্রমে ক্রমে একটু বড় হয়েছে, উঠতে পারে না তখনও পূর্ণরূপে, তবে ওড়ার চেষ্টাও তারা করে না। একদিন কপত কপতি খাদ্য অন্বেষণের জন্য বনরাজিতে চলে গেল খাদ্য অন্বেষণ করতে। অকস্মাৎ কৃতন্তম ইব, জমের ন্যায় এক ব্যাধ এসে দেখল যে বৃক্ষের উপরে এই শাবকগুলো ছটফট করছে, একে অপরের মধ্যে পাখনা দিয়ে তারা ঝাপট মারছে। বলল এই তো সুযোগ, সেই ব্যাধ সেই বৃক্ষের নিচে এসে তার সেই জাল বিছিয়ে তার মধ্যে তন্দুল কণা ফেলে দিল, দিয়ে সে এক বৃক্ষ আড়ালে সেই ব্যাধ অপেক্ষমান। এবারে অনেকক্ষণ পর্যন্ত সেই কপত কপতি আর নিজের নিড়ে মানে বাসায় ফিরে এলো না। ক্ষুধার্ত অবস্থায় সেই শাবকগুলো এদিক ওদিক দেখা আরম্ভ করলো, খিদা পেয়েছে। এই পেটের জ্বালাটা তো বড় জ্বালা, যে কোনো জনিতেই যাওয়া যাক না কেন এই পেটের জ্বালা বড় ভয়ঙ্কর। তাই তারা এদিক ওদিক দেখতে দেখতে নিচের দিকে তাকিয়ে দেখলো কি সুন্দর তন্দুল কণা পড়ে আছে, তার সঙ্গে জাল বেছানো আছে। তাদের তো অত জ্ঞান নেই, সেই জাল দেখাও যায় না, খুব পাতলা জাল হয়। তারা তখন একে একে ওই বাসার থেকে তারা নিচে লাফ দিয়ে দিয়ে পড়ল। পড়ে জালে তাদের পাগুলো আটকে গেছে, আর সেই ব্যাত তখনও অপেক্ষা করছে যে এর পিতামাতা আসবে, তারা তো বড়, অতএব তাদের ধরতে পারলে আমার কার্য সুসম্পন্ন হবে, অপেক্ষা করছে। কপত কপতির মধ্যে কপতি প্রথম এসে সে দেখছে নিড়ে নেই, নিচের দিকে তাকিয়ে দেখে তারা ছটফট করছে জালে পড়ে। কপতি তখন বলছে, হায় হায়, আমি এমন কি অশুভ কর্ম করেছি যে আমার পুত্রেরা তারা আজ স্বর্গে চলে যাচ্ছে, মানে যাচ্ছে জমালয়, তারা আজ আমাদের ছেড়ে চলে যাবে। দেখো দেখো, আমি না তোমাদের জন্য সুন্দর খাবার নিয়ে এসেছি, তোমরা এই খাবার খাও। এইভাবে সে তখন বিলাপ করছে, আমার পুত্রেরা আজ জালে বিদ্ধ হয়েছে, জালে পড়ে ছটফট করছে, আমি এখন কি করি, আমার কি শক্তি আছে, আমি কি করব, আমার এখন কি করণীয়, এমন ভাবতে ভাবতে সেই কপতিও সেই জালের কাছে গিয়ে বিলাপ করতে করতে সেই জালে আটকে গেল, সেও ছটফট করছে। এবার কপত এলো, তখনও পর্যন্ত যম সদৃশ সেই ব্যাধ অপেক্ষা করছে। কপত এসে দেখছে যে তার আত্মাতুল্য সমস্ত পুত্রগণ তারা জালে বেঁধে ছটফট করছে, তার প্রাণ সমতুল্য প্রিয়া সেই কপতিও সে জালে ছটফট করছে। সেই কপত সে সময়ের জন্য তার অল্প জ্ঞান হয়েছে, সে বলছে, না না, আমাদের প্রত্যেককেই একদিন এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে। তারা নিজেদের কর্মানুযায়ী তারা ওই যমের জালে বিদ্ধ হয়েছে, না না, আমিও গেলে সেখানে মারা যাব। আবার চিন্তা করছে, না না, আমার আত্মাতুল্য প্রিয় পুত্রগণ, আমার প্রাণতুল্য প্রিয়া আমার পত্নী সেই কপতি, তাদের ছেড়ে আমি কেমন করে বাঁচব, কি করব, আমার এই জীবন রেখে কি লাভ, যাদেরকে আমি ভালোবাসি তারা আজ আমাকে ছেড়ে চলে যাচ্ছে। সে রোদন করছে, রোদন করতে করতে সেই জাল সমীপে গিয়ে সেও ওই জালের মধ্যে পতিত হল। আর সেই ব্যাধ তখন এসে শাবক কপত কপতিকে নিয়ে সিদ্ধ মনোরথ হয়ে সে তো চলে গেল। হে রাজন, এই সংসারটা এমনই, যখন যম এসে নিয়ে যাবে তখন কারো বাপের সাধ্য নেই যে সেই যমের হাত থেকে তাকে ফিরিয়ে নিতে পারে। এই তুমি যে আমাকে প্রশ্ন করেছিলে যে আমি সংসার আদি কেন করি না, আমি এজন্যই ওই কপত কপতি রূপী গুরুদেবের থেকে এই শিক্ষা প্রাপ্ত হয়েছি যে এই সংসার এ মোহের কারণ, এতে গেলে ওই যে সম্বন্ধ, ইনি আমার পিতা, ইনি আমার মাতা, ইনি আমার স্ত্রী, ইনি আমার পুত্র, ইনি আমার কন্যা, এই মোহ এসে আক্রমণ করবে। তখন ওই সংসারের কথা ভাবতে ভাবতে আর ওই তাদের জন্য আহার্য সামগ্রী এক জায়গায় করতে গিয়ে বিভিন্ন কর্ম করতে করতে আমার জীবনটাই শেষ হয়ে যেত, তাই ওই কপত কপতি রূপী গুরুদেবের থেকে এই শিক্ষা প্রাপ্ত হয়ে আমি কখনো কারোর প্রতি আসক্ত বা বন্ধনতার মধ্যে আমি পড়ি না। আমি সেই কপত কপতি রূপী গুরুদেবের থেকে এই শিক্ষাই প্রাপ্ত হয়েছি যে আমি কারোর সঙ্গে কোনো সম্বন্ধই স্থাপনা করব না। এই সমস্ত দর্শনমূলক সমস্ত শাস্ত্র সিদ্ধান্ত শ্রবণ করে পরম জ্ঞানী যদু মহারাজ একেবারে ভাবের আবেগে পড়ে গেলেন। আহা, অম্বিদ মহাত্মাদের চরিত্রই তো অতি অপূর্ব সুন্দর। এবারে দত্তাত্রেয় মহামুনি তিনি বলছেন, হে রাজন, আমি অজগরকে গুরুদেব করেছি। কেন মহাত্মন, সেই অজগরের থেকে কি শিক্ষাই বা নেওয়ার আছে? টিকার সঙ্গে আমরা শ্রবণ করছি, বলছেন দেখো, আমি একবার হিমালয়ের পাদদেশে ঈশ্বরের চিন্তায় বিভাবিত হয়ে আমি একাকী আনমনা হয়ে গভীর অরণ্যরাজিতে হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছি। বহুদূর আমি হেঁটে চলেছি, কিন্তু আমি তো সেই ঈশ্বর ভাবনায় বিভাবিত ছিলাম, তাই অকস্মাৎ আমার মনটা একটু অন্যমনা হলে আমি দেখলাম কি যে আমি কোনো নরম জিনিসের উপর দিয়ে হেঁটে চলেছি। তখন আমার বাহ্যিক চেতনা এল, আমি চিন্তা করছি চতুর্দিকে প্রস্তরময় ভূমি এই হিমালয় প্রদেশ, আমি নরম জিনিসের উপর দিয়ে হেঁটে যাচ্ছি। আমি তখন দেখলাম না, আমি এক বিশাল অজগর সর্পের পিঠের উপর দিয়ে হেঁটে চলেছি। হে রাজন, সেই সর্পের কোনো প্রকার নড়াচড়ার উপায় নেই, তার শরীরের উপর দিয়ে সমস্ত বৃক্ষের শিকড়গুলো পর্যন্ত ভেদাভেদ হয়ে গেছে। আমি তখন চিন্তা করলাম যে এর মুখটা কোন দিকে, আমি নির্ণয় করলাম সর্পের পুচ্ছদেশ সরু হতে হতে বড় হয়ে যায়। আমি সেই সর্প কয়েক কিলোমিটার আমি ধীরে 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 সেই সর্পের মুখের দিকে গেলাম। আর যেতে যেতে চিন্তা করছি যে নড়তে পারে না, চড়তে পারে না, এত বিশাল কায় বিশিষ্ট অজগর সর্প, সে খায় কি? তাকে তো আর কেউ রান্না করে খেতে দেয় না, সে বনপ্রদেশে থাকে, নড়তেও পারে না, চড়তেও পারে না, তবে খায় কি? হে রাজন, আমি তার মুখ বিবরের সম্মুখে গেলাম। মুখগহ্বরের সম্মুখে গিয়ে দেখি কি বিশাল এক সরোবর হয়ে রয়েছে, তার মুখটা যেখানে রয়েছে সম্মুখে এক বিশাল সরোবর। আমি অনেক দূর থেকে সরোবরের অন্য পার থেকে দেখছি যে এ খায় কি? আমি এক মানব, আমার পেটটা ছোট, আমি খাওয়ার জন্য কখনো মাদুকুরি যাচ্ছি, কখনো আবার ভিক্ষা করতে যাচ্ছি, কখনো ভান্ডারা খাওয়ার জন্য মনস্থির করছি, কিন্তু এত বড় বিশাল কায়, তার খাবারটা তো প্রচুর লাগে, তবে এই বৃহৎ অজগর সর্প সে খায় কি? আমার ছোট্ট পেটের জন্য আমি চিন্তায় ব্যাকুল, আর এ খায় কি? তাও আবার এ নড়তেও পারে না। আমি চিন্তাযুক্ত হয়ে মাথায় হাত দিয়ে সরোবরের এক পাড়ে দাঁড়িয়ে চিন্তা করি, আমার মাথায় না কিচ্ছু এলো না। আমি তখন ভাবলাম যে সব প্রভুর ইচ্ছায়, প্রভুর ইচ্ছায় এই সর্প বেঁচে আছে। জানো তো যদু, আমি যখন প্রভুর শরণাপন্ন হলাম তখন দেখলাম বৃহৎ এক অজগর, মানে এক হস্তি এলো সেই অজগরের সম্মুখে যে মানে সরোবর, সেখানে জল পান করতে। তারপরে আমি দেখলাম সেই বৃহৎ কায় বিশিষ্ট যে অজগর সর্প, সে মুখটা ব্যাদান করে নিঃশ্বাসের সঙ্গে তাকে গিরে খেয়ে ফেলে। আমি যখন প্রভুর শরণাপন্ন হলাম, প্রভুই আমাকে দেখানোর জন্য তৎক্ষণাৎ তার মুখে এক বৃহৎ হস্তিকে প্রেরণ করল। আর হে যদু, জানো তো ওই যে সর্প এবার যে খেয়ে নিল, এবার কিন্তু সে তার সম্মুখে যদি দশটা খাদ্য এসে উপস্থিত হয় তাহলে আর সে খাবে না। তাই তুমি আমাকে বারবার বললে না যে আমি গ্রামে গঞ্জে কেন যাই না ভিক্ষা করার জন্য, সেখানে গিয়ে তো আমি কিছু খেতে পারি, ভিক্ষা করতে পারি, মাদুকুরি করতে পারি। না না, আমি আমার সেই অজগর রূপী গুরুদেবের থেকে এই শিক্ষা প্রাপ্ত হয়েছি যে আমি চিন্তা করি যে যিনি অত বড় শরীরদারী সেই সর্প, আমার গুরুদেব অজগর সর্প, সে নড়তে পারে না, চড়তে পারে না, প্রভু তাকে খাওয়ার সম্মুখে পৌঁছে দিচ্ছে। তাই আমি এক ক্ষুদ্র জীব তার কাছে, তা আমি যদি এখানে থাকি, আমার কপালে যদি খাদ্য লিখিত থাকে তাহলে আকাশ থেকেই টপকে পড়বে, আকাশ থেকেই মানে প্রভু দিয়ে দেবেন। তাই আমি আহারের জন্য কখনো ইতস্তত ভ্রমণ করি না। আর একবার আমি পেলাম তাহলে যতক্ষণ পর্যন্ত আমার পুনরায় খিদে না লাগছে ততক্ষণের জন্য তো আর কোনো চিন্তাই নেই। আর চিন্তা কি, আমি সেই অজগর রূপী গুরুদেবের থেকে এই শিক্ষা প্রাপ্ত হয়েছি যে আমি কোথাও যাব না। এটাকে বলা হয় অজগরস্য বৃত্তি ইতি আজগর বৃত্তি। তাই আমি আজগর বৃত্তিকে অবলম্বন করেছি। যদু মহারাজ অবাক হয়ে দত্তাত্রেয় মহারাজের দিকে তাকিয়ে আছেন একই দৃষ্টিতে। যদু মহারাজ একেবারে অবাক হয়ে শুনছেন, তারপরে বলছেন, হে মহাত্মন, আপনি সিন্ধু মানে সাগরকে গুরুদেব করে কি শিক্ষা প্রাপ্ত হয়েছে? মহাত্মা দত্তাত্রেয় বললেন, হে রাজন, তুমি যে আমাকে বললে না যে আমি যদি সেই ভিক্ষাবৃত্তি অবলম্বন না করি তাহলে আমি পণ্ডিত বলে তোমার মনে হচ্ছিল, আমি তাহলে হরি কথা বলে সেখানে গিয়ে অন্য লোকেদের সব কিছু বুঝিয়ে সেখান থেকেই কিছু করি? বলছে, না না, সাধু কৃষ্ণ কথা হরি কথা ছাড়া সে কখনো ওই তান্ত্রিকতা তান্ত্রিক বিদ্যা অবলম্বন করবে না। সে সর্বদাই আমি আমার সমুদ্ররূপী গুরুদেবের থেকে এই শিক্ষা প্রাপ্ত হয়েছি, সমুদ্র গম্ভীর, সর্বদাই সে শান্ত, গম্ভীর এবং শান্ত হতে হবে। আমরা সমুদ্রকে বলি না চঞ্চল, বাস্তবে তা নয়, ও তো সমুদ্রের পাড়ে গেলে তখন তার মানে ঢেউকে দেখে আমরা চঞ্চল মনে করি, কিন্তু কিছুটা ভেতরে গেলে দেখবেন একেবারে শান্ত, পরম শান্ত। সাধু সর্বদাই শান্ত হবে, কোনো অবস্থাতেই বিচলিত হবে না, আর সর্বদাই গম্ভীর থাকবে, পাগলের মতন প্রলাপ করবে না, বেশি কথা বলবে না, যদি বেশি কথা বলতে হয় তাহলে হরি কথা বল, তত্ত্ব কথা বলো, তত্ত্ব জিজ্ঞাসু হও। হে রাজন, দেখো কত ঝড়, কত বৃষ্টি, কত বন্যা হয়ে নদীকূল একেবারে ভেসে যাচ্ছে, আর সেই নদীর জল এসে পড়ছে সাগরে, তথাপি দেখো সে বেলাভূমিকে পরিত্যাগ করে না, পরম শান্ত, তার মধ্যে কোনো চঞ্চলতাই নেই। যদি এই পৃথিবী প্রলয় হয়ে যাচ্ছে তথাপি সমুদ্র পরম শান্ত এবং গম্ভীর। তাই আমি আমার সমুদ্ররূপী গুরুদেবের থেকে এই শিক্ষা প্রাপ্ত হয়েছি যে সর্বদা গম্ভীর আর শান্ত থাকো। এটাই হচ্ছে সাধুর লক্ষ্য। হে মহাত্মন, আপনি বললেন পতঙ্গকে গুরু করেছেন, পতঙ্গ কেমন, কেমন করে আপনি গুরু করলেন? বলছেন দেখো ওই পতঙ্গ সে কি করে, যেখানে আগুন জ্বলে সেই আগুন দেখে তার ভীষণ ভালো লাগে, সে তখন কি করে যেখানে অগ্নি প্রজ্বলিত হয়ে আছে সেখানে ওই রূপে আকৃষ্ট হয়ে সে কি করে ওই অগ্নির মধ্যে গিয়ে সে বিনাশ প্রাপ্ত হয়। তা পতঙ্গরূপী গুরুদেবের থেকে আমি কি শিক্ষা প্রাপ্ত হয়েছি দেখো, অনেক দামি কথা। হে যদু, তুমি মনোযোগ দিয়ে শ্রবণ করো। ইহ জগতের মানব বা যারা সাধু হয়েছে তারাও ভ্রষ্ট হয়ে যাচ্ছে রূপের প্রতি আকৃষ্ট হয়ে। শ্রীধর স্বামীপাদের টীকা বলা হচ্ছে রূপের প্রতি আকৃষ্ট হয়ে তারা কি করছে, ভগবানের মায়া সদৃশা মায়ারূপী মহিলাদের মানে এই নারীদের দেখে জীব, যে যদি সাধুও হয়ে গেছে যার মধ্যে ইন্দ্রিয় সংযম নেই, সেও ওই নারীর রূপে আকৃষ্ট হয়ে তার কাছে যাচ্ছে। তার কাছে গেলে সে ধীরে ধীরে সব কিছু ভুলে গিয়ে তাতেই সমস্ত কিছু সমর্পণ কর। তাতে কি হচ্ছে, তার সমস্ত ভজন সমস্ত সাধন সব সর্বনাশ হয়ে গেল রূপের প্রতি আকৃষ্ট হয়ে। অত আমি আমার পতঙ্গরূপী গুরুদেবের থেকে এই শিক্ষা প্রাপ্ত হয়েছি যে কোনো অবস্থাতেই আমি ওই নারীদের রূপের প্রতি আকৃষ্ট হব না, হলে কি হবে ওই পতঙ্গের মতন আমারও এই সাধুত্ব এই বৈষ্ণবীয় যে সমস্ত ধর্ম কর্ম তৎক্ষণাৎ জলাঞ্জলি হয়ে যায়। শ্রীধর স্বামীপাদ কত সুন্দর ব্যাখ্যা করেছে, পতঙ্গ ছোট্ট এক পোকাকে দিয়ে এত বিশাল দার্শনিক সিদ্ধান্ত সংযোজন করল। যদু মহারাজ তিনি চিন্তা করছেন, আহা আমি এমন কোন ভাগ্য করেছিলাম কোন জন্মে তাই অম্বিধ মহাত্মার সাক্ষাৎকার আমার হয়েছে। আচ্ছা হে মহাত্মন, আপনার ২৪ গুরুর মধ্যে আপনি মধুকরকে মৌমাছিকে গুরু করে কি শিক্ষা প্রাপ্ত হয়েছে? বলছেন দেখো এই মৌমাছিকে গুরুদেব করে আমি এই শিক্ষা প্রাপ্ত হয়েছি যে সাধু ধন সঞ্চয় করবে না। কেমন? বলছেন দেখো ওই মৌমাছিরা কত কষ্ট করে একটা ফুলের থেকে আরেকটা ফুলে গিয়ে সেখানে তার ছোট ছোট সেই মানে ঠোঁট দিয়ে সে মধু সংগ্রহ করে, করে কি করে নিজের চাকে এনে সেগুলোকে একত্রিত করে, কত কষ্ট, সব ফুলে আবার মধু পায়ও না, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত সে একেবারে ভন ভন করে কি করছে মধু সংগ্রহ করে চাকে এনে রাখছে। সে সংগ্রহ করলো অথচ ভোগ করতে পারলো না, খেতে পারলো না। এবারে সেখানে মানুষ গিয়ে কি করলো, কোনো চিন্তা ভাবনা কিছু নেই, সেখানে লক্ষ লক্ষ মৌমাছি একত্রিত, সেখানে এক মশাল তৈরি করে তার মধ্যে ইন্ধন দিয়ে জ্বালিয়ে সে ধোঁয়া দিল আর সে সঙ্গে একেবারে অজস্র সব মধুমক্ষী সব মারা গেল, সে মধু নিয়ে চলে গেল। তা সাধু সে যদি ধন সঞ্চয় করে তাহলে দেখবেন ওই গ্রামে গঞ্জে যা হচ্ছে, সেখানে গিয়ে মাথাটা ফাটিয়ে এমনকি দেহটাকে বিনাশ করে তার অর্থগুলো নিয়ে ডাকাতেরা চলে আসে। অতএব সেই মধুমক্ষীরূপী গুরুদেবের থেকে এই শিক্ষায় আমি প্রাপ্ত হয়েছি যে আমি কখনো ধন সঞ্চয় করব না, টিকাকার শ্রী জীবপ্রভু বলছেন যে সাধু এখন খিদে লেগেছে, ভিক্ষা করে খেয়ে নিক, কিন্তু কালকে কি খাবে সেই চিন্তা যেন না করে। জীব গোস্বামীপাদ আরো কঠিন কথা বললেন যে এখন পেটটা পুড়ছে, এটাই প্রভুর ইচ্ছা, এটাই ঠিক আছে, সংগ্রহ করা যাবে না। আমাদের শ্রীমান চৈতন্য মহাপ্রভুর জন্য কেবলমাত্র একটি হরিতকি তার পরের দিনে লাগবে বলে রেখে দিয়েছিলেন। তাতে তিনি তাঁর সেবককে ত্যাগ করেছিলেন। এই বৈরাগ্য ধর্ম আমরা মনে করছি আমরা বোধহয় বৈরাগী, কিন্তু যদি দেখি তাহলে আমরা কিছুই নই। এই বৈরাগী ধর্মকে মানা, এই বৈরাগ্য ভাব যথাযথ অবলম্বন করা, এ বিশাল কঠিন। এর থেকে কঠিন কার্য আর ত্রিভুবনে কিছুই হতে পারে না। যদু মহারাজ তিনি বলছেন যে আপনি হস্তিকে হাতিকে গুরুদেব করে কি শিক্ষা পেয়েছেন? বলছেন হাতিকে গুরুদেব করে আমি এই শিক্ষায় প্রাপ্ত হয়েছি যে কখনো নারীর অঙ্গস্পর্শ আদিও করব না। আমাদের শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ তার স্বরচিত শ্রী চৈতন্য চরিতামৃত নামক গ্রন্থে লিখেছেন যে ব্রহ্মচারী কাষ্ঠের স্ত্রী প্রতিমাকেও স্পর্শ করবে না। তিনিও সে কথাই বলছেন এখানে যে দেখো ওই নারীদের আশেপাশে যাওয়াই সাধুদের অনুচিত, তাদের আবহাওয়াতে তার পতন হতে পারে। বলছেন কেমন? বলছে দেখো হস্তি সে কি করে, সে তো বিশাল কায়, শক্তিশালী, সে কি করে, ওই শিকারীরা হাতি ধরার জন্য ফাঁদ তৈরি করে। ফাঁদ কিছু না, একটু গর্ত থাকে, সেই গর্তের ভিতরে হাতি নাবলে আর সহজে উঠতে পারে না। তা সেখানে এক কাষ্ঠময়ী হস্তিনী তৈরি করা থাকে, কাঠের তৈরি হস্তিনী। এবারে জঙ্গলি সমস্ত হস্তি তারা কি করে, অঙ্গস্পর্শ করার জন্য, তার সঙ্গ লাভ করার জন্য তার প্রতি আকৃষ্ট হয়ে তারা শিকারীর জালে পতিত হয়ে প্রাণ ত্যাগ করে। সব শিকারীরা তো আর হাতি পোষে না, তাদের হাড় তাদের দাঁত তারা সেটাকে বিক্রয় করে। অতএব তার পতন হলো, মৃত্যু হলো। অতএব আমি ওই হস্তিরূপী গুরুদেবের থেকে এই শিক্ষা প্রাপ্ত হয়েছি যে আমি কখনো কোনো অবস্থাতেই নারীদের অঙ্গসঙ্গ স্পর্শে যাব না। কত দামি দামি কথা বলছেন এগুলো, যা আমাদের আমাদের প্রত্যেকের জন্য একেবারে বিশেষ বিশেষ প্রয়োজন। আর বলছেন মহারাজ আপনি ভ্রমর থেকে কি শিক্ষা প্রাপ্ত হয়েছে? দেখুন এখানে আমরা বলি কি যে মধুকরের বৃত্তি সমান মাধুকরী, ওই পর্যন্তই ঠিক আছে, কিন্তু মধুকর কিন্তু সঞ্চয় করে, মাধুকরীটা কি ভ্রমরের বৃত্তি হবে সাধুর জন্য। ভ্রমর দেখতে কত সুন্দর, বেশ বড়, ইষ্টপুষ্ট, তাকে দেখলে যে কোনো ব্যক্তিরই দেখতে ইচ্ছা হয়। সেই ভ্রমর কিন্তু সংগ্রহ করে না, সে ফুলে ফুলে গিয়ে মধু পান করে আর দিব্য আনন্দে ঘুরে বেড়ায়। তা সেই ভ্রমর রূপী গুরুদেবের থেকে আমি এই শিক্ষা করেছি, যখন যা উপস্থিত হবে আমি সেটাকে গ্রহণ করেই সন্তুষ্ট চিত্তে, সেই ভ্রমর যেমন গুনগুন করে চতুর্দিকে ভ্রমণ করে, আমিও ভগবানের গুণের কথা, কেউ যদি না থাকে আমি একলা একলা গুনগুনাবো, একলা একলা বলবো, একলা একলা আমার হৃদয়ে চিন্তন করব। এই ভ্রমর রূপী গুরুদেবের থেকে এই শিক্ষাই প্রাপ্ত হয়েছি যে আমি সংগ্রহ করব না, যা দৈব ইচ্ছা এসে উপস্থিত হলো সেটাকে পেয়ে আমি কৃষ্ণ গুণগানে মত্ত হব। আচ্ছা মহারাজ আপনি বললেন হরিণকে গুরু করেছিলেন, তা সেই হরিণকে গুরু করে আপনি কি শিক্ষা প্রাপ্ত হয়েছেন? বলছেন দেখো সেই হরিণকে গুরু করে আমি কি শিক্ষা প্রাপ্ত হয়েছি তুমি শোনো। গ্রাম্য গীতম ন শৃণুয়াত জ্যোতির্বন চরহ কচিত। সাধু কখনো গ্রাম্য গীত শ্রবণ করবে না। আমাদের কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ এই কথাই বলেছেন, পয়ার আকারে তিনিও রচনা করেছেন যে সাধু ভালো খাইবে না ভালো পরিবে না, সাধু কখনো গ্রাম্য কথা কইবে না গ্রাম্য কথা বলিবেও না। এখানে ঠিক একই কথা বলছেন কিন্তু এখানে সিদ্ধান্ত দিয়ে বলছেন। ভাগবতে কি বলছেন যে গ্রাম্য গীতম ন শৃণুয়াত জ্যোতির্বন চরহ কচিত, কখনোই সাধু গ্রাম্য কথা বলবে না, বাজে কথা বলবে না, কৃষ্ণ কথা ব্যতিরেকে কোনো কথাই বলবে না। বলছেন কেন? বলছেন দেখো দুটি সিদ্ধান্ত দিয়েছেন এখানে। শ্রীধর স্বামীপাদ বলছেন এই যে বাজে কথা বলা, কৃষ্ণ কথা বাদে যত কথা সব বাজে কথা, ওর থেকে কথা না বলা ভালো। কৃষ্ণ কথা বিহীন যে সমস্ত কথা হয়, লোকের নিন্দা, লোকের চর্চা, একজনের মধ্যে অনেক গুণ আছে অথচ সে গুণগুলোকে না দেখে তার দোষকে খুঁজে বের করা, এগুলোই তো হয়। অতএব এগুলো করা যাবে না। কেমন? ওর থেকে কথা না বলা ভালো। শ্রীধর স্বামীপাদ মেড়ক মানে ভেক ভেক ব্যাঙের উদাহরণ দিয়েছে। বলছেন দেখো ওই মূর্খ ব্যাং সে কি করে, খাদের মধ্যে বা ডাঙার উপরে বসে সে সারাটা রাত্রি জীব পরিচালনা করে কলকল রবে। আরে মূর্খ ব্যাং, তোর কি দরকার ওই জীব ডাকিয়ে কষ্ট করে চেঁচামেচি করার দরকার? তাতে কি হচ্ছে, ওই সাপকে আর তাকে খুঁজে বের করতে হচ্ছে না, সেই সাপ যেখানে ব্যাং ডাকছে সেখানে গিয়ে তাকে গ্রাস করছে, তার কালকে সে স্বয়ং ডাকছে, তার কালকে স্বয়ং ডাকা হচ্ছে। অতএব বুদ্ধিমান ব্যক্তি বললে কৃষ্ণ কথা বলবে, আর তা না হয় কিছু বলবেই না। যেগুলো মূর্খ অসংস্কারী জীব তারাই লোকের নিন্দা লোকের চর্চা নিয়েই থাকে, মানে তার মধ্যে কি দোষ আছে সে দেখবে না। সে কিন্তু চালনি, চালনি হয় না চালনি, অজস্র ছিদ্র, সে সুইকে বলে দেখ দেখ তোর পেছনে কত বড় এক ছিদ্র, কিন্তু নিজের পেছনটা যে চালনি হয়ে আছে এ কিন্তু দেখে না। তা এখানে দত্তাত্রেয় মহারাজ তিনি বলছেন দেখো যদু মহারাজ, সেই হরিণ সে কি করে জানো তো, ব্যাত তাদের যে শিকারী হয় তারা কি করে, মধুর সুরে ওই বেণু বাজায়, বাঁশি বাজায়। এবারে বাঁশি বাজালে ওই বাঁশির সুরে আকৃষ্ট কিন্তু হরিণ, হরিণ কিন্তু যেমন চঞ্চল আবার তেমন সরল। এই ব্রজমণ্ডলে আমাদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি যখন বংশী বাদন করতেন না, বনের সমস্ত হরিণ এসে ভগবানের মুখপানে চেয়ে থাকত, কেউ কেউ এসে ভগবানের সেই রাতুল রাঙা চরণকে লেহন করত। এই হরিণ এ তো ভগবানের কথা পৃথক, কিন্তু স্বাভাবিকভাবেই হচ্ছে হরিণ মানে গীত মোহিত, সুরের সুরকে অত্যাধিক ভালোবাসে। শিকারীরা কি করে, একজন তো গাছের উপরে থাকে সেখান থেকে কচি কচি পাতা ভেঙে ফেলে, আর নিচে আরেকজন ছদ্মবেশে সে বংশী বাদন করে। এই সুরের প্রতি মোহিত হয়ে ওই হরিণ হরিণীর দলেরা ছুটে আসে। গ্রাম্য গীতম ন শৃণুয়াত জ্যোতির্বন চরহ কচিত, সেই বংশীর রবে মুগ্ধ হয়ে হরিণ কি করে, সে ছুটতে ছুটতে চলে আসে তার কাছে। অপর বৃক্ষের আড়ালে থাকে আরেকজন শিকারী তীর নিয়ে। সে তখন কি করে, দেখতে দেখতে তাকে তীর দিয়ে বিদ্ধ করে সেখানেই ফেলে দেয়। অতএব যারা গ্রাম্য গীত শ্রবণ করবে, হরিকথা বাদ দিয়ে লোকের নিন্দা লোকের চর্চা নিজের কিছু অন্বেষণ না করে সর্বদা ও কি করছে সে কি করছে, তাদেরকে ওই ব্যাংককে যেমন সর্প এসে গ্রাস করে সিদ্ধস্বামীপাদ বলছে, ওই গ্রাম্য কথা বলতে বলতে তার আয়ুকাল শেষ হয়ে যাচ্ছে আর তাকে কাল এসে ধরে নিয়ে চলে যাচ্ছে, মৃত্যু নিয়ে চলে যাচ্ছে। আর এখানেও ঠিক একই কথা। অতএব কখনোই কোনো অবস্থাতেই আমি গ্রাম্য কথা বলি না, গ্রাম্য কথা শুনি না। আমার ওই মৃগরূপী গুরুদেবের থেকে আমি এই শিক্ষা প্রাপ্ত হয়েছি। বলছেন আচ্ছা মহারাজ, এ তো খুব ভালো লাভ। আচ্ছা আপনি মাছ মৎস্যকে গুরুদেব করে কি শিক্ষা প্রাপ্ত হয়েছে? জিহ্বার লালসায় জীব ইতি উতি ধায়, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদের ভাষা। এ আমার মতো লোক বলেননি, ত্রিভুবনকে মেনে নিতে হবে। জীব দুটো খাওয়ার জন্য কোথায় না কোথায় যাচ্ছে, সময় নষ্ট হচ্ছে, সেখানে কলহ হচ্ছে, সেখানে বিভিন্ন প্রকার অসুবিধা হচ্ছে, সে খাওয়ার জন্য জিহ্বার লালসায় জীব ইতি উতি ধায়। এবারে সেই মাছ, সে কিন্তু দিব্যি জলের মধ্যে আছে, স্বাভাবিকভাবে তার সামনে যা আসছে সেটা খেলেই তার পেট ভরে যায়। কিন্তু সে কি করলো, কাঁটায় মানে বড়শিতে মাংসখণ্ড দেওয়া রয়েছে, চারা দেওয়া রয়েছে, বড়শি ফেলে রেখেছে জেলেরা। তাতে মাছ গিয়ে কি করছে, ওই লোভে খেতে যাচ্ছে, বাহ এক জায়গায় বেশ ভালো খাবার, সে খেয়েই তার আপদ ডেকে নিল। কি হলো, সে সেই কাঁটায় বিদ্ধ হয়ে গেল আর তাকে যমরাজ নিয়ে চলে গেল, তার মৃত্যু হলো লোভের কারণে। সেই কারণে ওই মৎস্য রূপী গুরুদেবের থেকে এই শিক্ষা প্রাপ্ত হয়েছি যে লোভকে ত্যাগ করতে হবে। এই লোভ একেবারে মানুষকে ডুবিয়ে দেয়। লোভ কোনো প্রকারেই থাকা উচিত নয়, স্বেচ্ছায় দৈবক্রমে যায় সে গেল সেটাই ঠিক। লোভী ব্যক্তি কখনোই কোনো মহৎ কার্য সিদ্ধি করতে পারে না। আর বলছেন মহারাজ, আপনি হলেন ত্রিকালদর্শী মহামুনি দত্তাত্রেয় মহারাজ বলে কথা আমি আপনার নাম শুনেছি। তা সাধুরা তো সেই বেশ্যাদের থেকে দূরে থাকে, আপনি সেই বেশ্যার থেকে কি শিক্ষা প্রাপ্ত হলেন আমি তা একটু জানতে চাই। বলছেন দেখো, বিদেহ নগরে পৃঙ্গলা নামক এক বেশ্যা ছিল। সে সেজে গুজে অলঙ্কার আদিতে সুসজ্জিত হয়ে সে কি করছে, পয়সার জন্য শরীর বিনিময় করত। দেখতে দেখতে অপেক্ষা করতে করতে বৈকাল থেকে নিয়ে অর্ধরাত্রি হয়ে গেল, কেউ আর আসে না, কেউ তার কাছে আর এলোই না। সে একেবারে অস্বস্তি বোধ করে অপেক্ষা করছে, কেউ না কেউ আসবে। পথ দিয়ে কেউ গেলে মনে করছে ওই বোধহয় আমার খরিদ্দার এলো। এই করতে করতে প্রায় নিশি অর্ধ চলে গেল। এবারে তার মনের মধ্যে দৈবক্রমে প্রভুর ইচ্ছায় বিকার এলো যে দেখো আমি কেমন নিম্ন শ্রেণীর কর্ম করি, এই শরীর নিয়ে ব্যাপার করি, এক তো শাস্ত্রে একে একেবারে গরহিত কর্ম বলে নির্দেশ করেছে। দেখো আমি অশান্ত চিত্তে সর্বদাই অপেক্ষমান, বোধহয় কেউ আসবে, কিন্তু কেউ তো এলো না। তাই তার মধ্যে সেই আশাকে ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে তিনি চিন্তা করছেন আর প্রভুকে আরতি করছেন, প্রার্থনা করছেন, বলছেন হে প্রভু, এই দুনিয়াতে যদি পুরুষ বলে কেউ থাকে সে একমাত্র তুমি। হে প্রভু, একমাত্র তুমি ছাড়া এই জগতে আর পুরুষ নেই, এমন কোনো পুরুষ নেই যে কোনো নারীর ইচ্ছাকে পূর্ণ করতে পারে। তাই হে প্রভু, হে ভগবান, হে পরমেশ্বর, আমি আজ থেকে এই গরিত কর্ম ছেড়ে দিয়ে আমি তোমার সঙ্গেই প্রীতি সম্পাদন রূপ সম্বন্ধ স্থাপন করলাম। আজ থেকে তুমিই আমার পতি, তুমিই আমার সব। সেখান থেকে সে প্রভুর উপরে সমস্ত কিছু সমর্পণ করে সে একেবারে নিশ্চিন্তে রাত্রে নিদ্রিত হয়ে গেল, দেখলো প্রভাতকাল উপস্থিত হয়েছে। তাই ওই বেশ্যারূপী পৃঙ্গলা, তার থেকে আমি এই শিক্ষাই প্রাপ্ত হয়েছি। আশাহি পরমম দুঃখম নৈরাশ্যম পরমম সুখম যথা সংসিদ্ধ কান্তাসং সুখং সুস্বাপ পৃঙ্গলা। একমাত্র আশাহি পরমম দুঃখম, আমি সেই পৃঙ্গলা নাম্নি যে বেশ্যা, তার থেকে এই শিক্ষা প্রাপ্ত হয়েছি যে আশাই হচ্ছে জীবের পরম দুঃখের কারণ, নৈরাশ্যম পরমম সুখম, যার মধ্যে কোনো প্রকার আশা নেই, কামনা নেই, বাসনা নেই, সেই ব্যক্তি সাধু এবং সৎ। কত বড় কথা বলেছেন! যত বড় বড় গয় মহারাজ, অঙ্গ মহারাজ ইত্যাদি ইত্যাদি যে সমস্ত ধার্মিক মহাত্মা, ধার্মিক রাজন্যবর্গেরা ছিলেন, তারা সপ্তদ্বীপের অধিপতি হয়েও আশাকে মেটাতে পারেন। তাহলে সেই আশা যদি না মেটে তাহলে সেটা দুঃখ। আর যার মধ্যে কোনো চেষ্টাই নেই, আমাকে প্রভুর নাম করতে হবে, কোনো প্রকার আশা নেই, আশা কোনোদিন মেটেই না। আজ মনে হচ্ছে যে আমার একটা ভজন কুটির হলে আর কিছু প্রয়োজন নেই। তারপরে সেটা হলো, জমি হলো, ভজন কুটির হলো, তারপরে একটু বিদ্যুতের প্রয়োজন, সেটাও হলো, তারপরে লাইট, বিদ্যুৎ থাকে না, তার জন্য তার উপকরণ লাগাও, তারপরে দেখা গেল সেটাও খারাপ, আরেকটা কিছু লাগাও, এইভাবে আশা দৈনন্দিন বেড়ে যায়। তাই টিকাকার শ্রীধর স্বামীপাদ এখানে ব্যক্ত করেছেন যে সেই আশাকে যদি নির্বাপিত করতে হয়, আশার থেকে যদি সরে আসতে হয়, তাহলে তার মধ্যে আশা, আশারূপ ইন্ধন মানে কাষ্ঠ অগ্নিতে প্রদান করলে হবে না। যেখানে অনেক আগুন জ্বলছে সেখানে কেউ যদি আরো কাষ্ঠ দেয় তাহলে অগ্নির আরো বেড়ে যাবে। তা কেউ যদি কি করবে, ওই আগুনকে নির্বাপিত করবে, আশারূপ অগ্নিকে হৃদয় থেকে বাদ দেবে, তাহলে কি করতে হবে, ওই যে আগুনের মধ্যে যে কাঠগুলো জ্বলছে সেগুলোকে একটা একটা করে সরিয়ে দিতে হবে, হৃদয় থেকে এক একটা বাসনাকে একেবারে পুঁছে ফেলতে হবে। তাহলে কি হবে, দেখতে দেখতে ওই আগুনটা নির্বাপিত হয়ে যাবে। তাহলে কি হবে, আমাদের হৃদয়ের যে কামনা, সেই কামনাগুলো ধীরে 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 নির্বাপিত হয়ে যাবে। তাই ওই কুমারীর, ওই সেই পৃঙ্গলা নাম্নি বেশ্যার থেকে এই শিক্ষা প্রাপ্ত হয়েছে, আশাই পরমম দুঃখম, আশাকে ছেড়ে ভজন করতে হবে। আশা কি থাকবে, আশা ছেড়ে দিলে হবে না, আশা থাকবে আমি ঈশ্বরকে পাব, এই আশা ব্যতি রেখে সব আশাই বৃথা। আচ্ছা মহারাজ, তাহলে এত এত গুরুদেবের থেকে আপনি এত সুন্দর সুন্দর শিক্ষা লাভ করেছেন, আচ্ছা আপনি সেই কুরোরি পক্ষীর থেকে কি শিক্ষা প্রাপ্ত হয়েছে? এই কুরোরি পক্ষী সে কিন্তু মাংস লোলুপ, মাংস লোলুপ। সে কি করে, এক কুরোরি পক্ষী কি করেছে, এক মাংস খণ্ডকে নিয়ে উড়ে যাচ্ছে, আর অন্যান্য কুরোরি পক্ষীর দলেরা তাকে চতুর্দিক থেকে ঘিরে ধরেছে, ঘিরে ধরেছে। তখন তাদের সঙ্গে একেবারে উগ্র গণ্ডগোল, ঝগড়া, ঠোকরা ঠুকরি আরম্ভ হয়ে গেছে। এখন সেই বুদ্ধিমান কুরোরি পক্ষী দেখল, এই মাংসের টুকরোটা যদি আমি মুখের মধ্যে রাখি তাহলে তো আমাকে এরা সব ঘিরে মেরে ফেল। সে তখন কি করলো, মুখ থেকে মাংসের টুকরোটা ফেলে দিল। এবারে সে সেখান থেকে মুক্তি পেল। তা এই জগতে যে জন্য গণ্ডগোল, যে জন্য অশান্তি, তা সেটাকে যদি ত্যাগ করে দেওয়া যায়, সেই কামিনী কাঞ্চনকে যদি ত্যাগ করা যায়, তাহলে কিন্তু আর কোনো গণ্ডগোল থাকেই। আমি কুরোরিরূপী পক্ষে কুরোরূপী গুরুদেবের থেকে এই শিক্ষা প্রাপ্ত হয়েছে। বলছেন, আচ্ছা মহারাজ, আপনি বলেছেন এক বালককে আপনি গুরু করেছেন, তার থেকে কি শিক্ষা প্রাপ্ত হয়েছেন? বলছেন, হে রাজন, এক ছোট্ট বালককে আমি গুরু করেছি। ছোট্ট বালককে? বলছেন, হ্যাঁ। তার থেকে কি শিক্ষা লাভ করেছেন আপনি? বলছেন, দেখো সেই বালকের মা তাকে কতভাবে বকছে, তার পিতা কতভাবে বকছে, তার কাকারা এসে ভুল করেছে, একটা দুটো মানে থাপ্পড়ও মারল, একটু কেঁদে আবার তাদের সঙ্গেই মিশে গেল। তা আমি ওই বালকের থেকে এই শিক্ষা প্রাপ্ত হয়েছি, সাধুর মানেরও প্রয়োজন নেই, অভিমানেরও প্রয়োজন নেই, যখন যেটা আসছে সেটাই ঈশ্বরের প্রদত্ত মনে করেছি, আমার মধ্যে মান অপমান নেই, আমি ওই বালক রূপী গুরুদেবের থেকে এই শিক্ষা লাভ করি, মান অপমানকে আমি পরোয়া করি না। আর বলছেন, মহারাজ, সাধুরা তো কুমারী মেয়েদের থেকে দূরে থাকে, তা আপনি সেই কুমারী মেয়েদের থেকে কি শিক্ষা প্রাপ্ত হয়েছে? বলছেন, কেন, ওই যে তুমি বললে আমি আশ্রমে কেন থাকি না, আমি ওই কুমারী রূপী গুরুদেবের থেকে শিক্ষা প্রাপ্ত হয়েছি, আশ্রমে থাকা যাবে। বলছেন, কেন, আমি পূর্ণরূপে শুনতে চাই। বলছেন, দেখো আমি না একবার টিকার সঙ্গে শ্রবণ করছি, এটা আমরা একবার বনরাজিতে বিচরণ করছি, আমি জপ করতে করতে যাচ্ছিলাম মনে মনে, অনতি দূরে দেখলাম দুটি যুবতী বালিকা তারা ক্রীড়ারত, তা আমি সেদিকে না গিয়ে দক্ষিণ দিকে চলে যাচ্ছি, যেতে যেতে আমি দেখলাম প্রায় চার পাঁচজন ব্যক্তি তারা হন্তদন্ত হয়ে ওই কুমারীরা ক্রীড়া করছে সেদিকে গেল। আমি তখন মনে করলাম কি জানি এরা কোনো অঘটনা ঘটাবে না তো, তাই আমি বহু দূরে আমি সেখান থেকে আমার শ্রবণেন্দ্রিয়কে সেখানে প্রেরণ করলাম, ঋষিদের মধ্যে শক্তি আছে, আমি বলি কি ব্যাপারটা আমার জানা প্রয়োজন। এবারে এই কয়েকজন ব্যক্তিরা যখন তাড়াহুড়ো করে সেদিকে গেল, দুজন কুমারী, তারা দুজনেই মানে ঋষিপুত্র ঋষিপুত্রী, দুজনেই ব্রাহ্মণ কন্যা, তারা দুজন দুদিকে হয়ে গেল, একজন নিজের গৃহে আরেকজন তার পাশে যে কুটির ছিল পর্ণকুটি, তার ভিতরে গিয়ে তাদের বসার জন্য আসন দিল, আর দণ্ডবত প্রণাম করে ওই কুমারী আরেকটা পর্ণকুটি আছে তার মধ্যে গিয়ে প্রবেশ করল। এবারে তার পিতামাতা সে সময়ের জন্য নেই, টিকাকার বলছেন হয়তো ভিক্ষার্থে গমন করেছিলেন, ব্রাহ্মণদের তদানীন্তন সময়ে মানে ধর্মই ছিল ভিক্ষাবৃত্তি, তারা ধনৈশ্বর্য একত্রিত করত না এখনকার মতো, তাই সেই কুমারী চিন্তা করছে পিতামাতা ভিক্ষায় কি পাবে না পাবে তার তো কোনো ঠিক নেই, তবে ঘরেও তো কোনো তন্দুলও নেই, চালও নেই, দেখছে কিছুটা ধান আছে, তা সেই ধানগুলো সে হামান্দিস্তার মতন কিছু জিনিস রয়েছে তার ভিতরে রেখে সেই ধানগুলোকে দুই হাত দিয়ে কুটছে, তার শঙ্খের কিছুটা চুড়ি আছে, শঙ্খের চুড়ি মূলের ভিতরে বলেছে, তা সেগুলো শব্দ হচ্ছে, সে তখন চিন্তা করছে বোধহয় এই অতিথিরা যদি জানতে পারে যে এদের ঘরে তন্দুলও নেই তাহলে তারা আতিথ্য স্বীকার না করে চলে যেতে পারে, এতে আমাদের অপরাধ হবে। আর হে রাজন, তারা এই জন্যই গিয়েছে ওই মেয়েটার সঙ্গে তাদের সম্বন্ধ স্থাপনের জন্য গিয়েছে, বিবাহের জন্য, দেখাশোনা করার জন্য। সেই কুমারী কন্যা সেই ধান্যগুলোকে তন্দুলে পরিণত করতে গিয়ে দুই হাতের যে চুড়ি রয়েছে তার শব্দ হচ্ছে, তা সেগুলোকে একে একে ভেঙে দিয়েছে, দিয়ে কেবলমাত্র এই হাতে দুটো আর এ হাতে দুটো রয়েছে, তখনও শব্দ হচ্ছে। আরেকটা আরেকটা করে চুড়ি ভেঙে দিয়েছে, যখন একটা একটা চুড়ি হাতে আছে তখন আর কোনো শব্দ হচ্ছে। তা আমি ওই কুমারী রূপী গুরুদেবের থেকে কি শিক্ষা প্রাপ্ত হয়েছি শুনবে? বাসে বহু নাম কলহ ভবেদ বার্তা দয়োরপি একৈব চরণ তস্মাৎ কুমার যাইব কঙ্কণ। হে রাজন, আশ্রমে থাকলে বহু লোক একত্রিত হলে ওই গণ্ডগোল ঝগড়া মারামারি হবে, একসঙ্গে যে চুড়িগুলো নড়ছিল একসঙ্গে অনেক লোক থাকলে একে অপরের মধ্যে ঝগড়া হবে, মারামারি হবে, গণ্ডগোল হবে, তাই আমি আশ্রমে থাকি। বাসে বহু নাম কলহ আর ভবেদ বার্তা দয়োরপি যদি দুজনও থাকা যায় তাহলে একে অপরের মধ্যে কথাবার্তা হবে, তাই আমি একৈব চরণ তস্মাৎ কুমার যাইব কঙ্কণ। সেই কঙ্কণকে লক্ষ্য করে আমি একাকি বিচারণ করি, আমি কুমারী রূপী গুরুদেবের থেকে এই শিক্ষা প্রাপ্ত হয়ে আশ্রম আদিতে থাকি না, দুজনের সঙ্গেও থাকি না, আমি একাকি বিচারণ করে থাকি। আর আপনি বললেন ওই স্বরনির্মাতা লৌহকারের সঙ্গে থেকে আপনি কি শিক্ষা প্রাপ্ত হয়েছেন, সে তো মূর্খ, সে তো কিছু জানে না। বলছেন না, একবার না এক লৌহকার একটা স্বরে ধার দিচ্ছে, তীরে ধার দিতে দিতে তার মনোযোগটা এমনভাবে সেখানে সন্নিবেশিত হয়েছে যে সে ধার দিয়েই যাচ্ছে, একটু এদিক ওদিক হলে হাত কেটে যাবে। এর মধ্যে রাজার বিশাল স্বরই তারা অনেক ঢাক ঢোল পিটিয়ে সেখান থেকে চলে গেল, তার মনোনিবেশটা এমনভাবে সেই স্বরের ভিতরে নিক্ষিপ্ত হয়েছিল সে বলতেই পারল না যে ঢাক ঢোল পিটিয়ে কেউ গেছে কিনা। তা আমি সেই লৌহকার রূপী স্বরনির্মাতা গুরুদেবের থেকে এই শিক্ষা প্রাপ্ত হয়েছি যে সর্বদাই এমনভাবে থাকতে হবে, আমি যদি শহরেও থাকি বনে জঙ্গলেও থাকি তাহলে আমি এমনভাবে ঈশ্বরের প্রতি মনোনিবিষ্ট হব যে আমার বাহ্যিক কোনো চেতনাই থাকবে। আমি এই শিক্ষা লাভ করেছি। মনোযোগ, এই মনোযোগই হচ্ছে ঈশ্বরকে পাওয়ার একমাত্র সুন্দর উপায়। আর মহারাজ, আপনি ওই আগে তো অজগরের কথা বললেন, আবার বলেছিলেন সর্পকে গুরু করেছেন, বলছেন হ্যাঁ, সাধু যারা বাস্তবিক সাধু, ত্যাগী বৈরাগী যারা নিষ্কিঞ্চন, তারা কখনো আশ্রম আদি বা ভজন কুটির পর্যন্ত নির্মাণ করবে না। আমি এই শিক্ষা প্রাপ্ত হয়েছি। বলছেন তাহলে থাকবেন কোথায়? বলছেন সেই সর্প সে কিন্তু নিজস্ব কোনো গৃহ নির্মাণ করে না, থাকার জন্য বাসস্থান তৈরি করে না, সে কি করে ওই অপরের তৈরি করা খাদের মধ্যে গিয়ে জীবনযাত্রা নির্বাহ করে। তা সাধু এমনই করবে, যেখানে পেল পাহাড়ের কন্দরে কারো দেওয়া হয়তো একটা কুটি, সেখানে বসে এই ভজন সাধন করে জীবনটা অতিবাহিত করবে। আমি এই শিক্ষা প্রাপ্ত হয়েছি। আর বলছেন মহারাজ, আপনি উর্ণ নাবি, ওই মাকড়সাকে গুরুদেব করে আপনি কি শিক্ষা প্রাপ্ত হয়েছেন? বলছেন দেখো, সেই মাকড়সা সে কি করে, জাল বিস্তার করে, জাল, বিশাল জাল বিস্তার করে, করে কি করে, সে আবার যখন তার ইচ্ছা হয় সেই সমস্ত জাল গুটিয়ে নিজের মুখের মধ্যেই পেটের মধ্যেই ঢুকিয়ে নেয়। তা আমি সেই মাকড়সা থেকে এই শিক্ষা প্রাপ্ত হয়েছি, এই সৃষ্টি স্থিতি এবং প্রলয় এ প্রভুর মায়া। ওই মাকড়সা যেমন ইচ্ছানুসারে বিশাল জাল বিস্তার করেছে, তা প্রভু মায়া দ্বারা কি করেছেন, এই বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি করেছেন, তার ইচ্ছাতেই সেটা রয়েছে, দেখা যাচ্ছে দ্রব্য সত্য। আবার তিনি যখন ইচ্ছা করেন তৎক্ষণাৎ সমস্ত কিছু নিজের মধ্যে নিয়ে মহাপ্রলয় সংগঠিত করে ফেলেন। আমি এই অরুণনাভি মানে মাকড়সারূপী গুরুদেবের থেকে এই দর্শন রূপ শিক্ষা প্রাপ্ত হয়েছে। বলছেন, আচ্ছা মহারাজ, আপনি সুপেশকৃত মানে গুটি পোকার ন্যায় দেখতে এক পোকাজ, তার আবার অভ্যাস কি আছে? সেই পোকাগুলো করে কি অন্যান্য ছোট ছোট পোকাদের ধরে নিয়ে গিয়ে নিজের বাসার কাছে গিয়ে তাদের পুঁতে রেখে দেয়। এবার সেই পোকাগুলো ভয় পেয়ে যায়, ভয় পেয়ে কি করে, সে ওই সুপেশকৃত নামক পোকার রূপ চিন্তন করতে করতে তার রূপেই রূপান্তরিত হয়ে যায়। এটা আবার শিক্ষার কি? শ্রীধর স্বামীপাদ পরিষ্কার করেছেন, তা না হলে এই আমার মতো মোটা বুদ্ধি সম্পন্ন ব্যক্তি বুঝতে পারবেন। শ্রীধর স্বামীপাদ বলছেন এর অর্থ, এর তাৎপর্য হচ্ছে এটাই যে দেখো, সেই যে সুপেশকৃত নামক কীট অন্য কীটকে ধরে তার বাসার সেখানে পুঁতে রাখে, আর সেই যে যাকে পুঁতে রাখছে ওই পোকাটা তার চিন্তা করতে করতে তারই রূপে রূপান্তরিত হচ্ছে। শ্রীধর স্বামীপাদ বলছেন অন্তে যামতি স্বাগতি, তা দেখো এর অর্থ হচ্ছে এটা যে মনুষ্য সে কি করবে, নিজের স্ত্রী নিজের পুত্র নিজের পরিবারের চিন্তা ছেড়ে কি করবে, সর্বদা ঈশ্বরের চিন্তা করবে। তাহলে সেই ব্যক্তি ঈশ্বরের চিন্তা করতে করতে, ঈশ্বর দেখতে যেমন চতুর্ভুজ নারায়ণ, ঠিক তার রূপ যদি সে চিন্তা করতে থাকে, প্রভুর রূপের চিন্তা করতে থাকে, সেই ইহ জগতের কীট সে যদি তার চিন্তা করতে করতে তার সারূপ্য গতি প্রাপ্ত হয়, তার স্বরূপ প্রাপ্ত হয়ে যাচ্ছে, তদ্বৎ প্রত্যেক ভক্তই কি করবে, একনিষ্ঠ চিত্তে মৃত্যুর পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত সে কি করবে, প্রভুর রূপের চিন্তা করতে করতে প্রভুর সারূপ্য গতি প্রাপ্ত হয়ে যায়। এই জন্য আমি সর্বদাই প্রভুর চিন্তায় বিভাবিত। এইভাবে ২৪ গুরুর বর্ণনা করলেন, ২৪ গুরুর বর্ণনা যথাযথ রূপে এইভাবে তিনি বর্ণনা করলেন। বল দত্তাত্রেয় মহামুনি কি জয়। এবারে কি হলো, দত্তাত্রেয় মহারাজের এই অলৌকিক সমস্ত বাণী শ্রবণ করে আমাদের যদু মহারাজ, হে উদ্ধব, আমাদের বংশ যে যাদব বংশে আমরা জন্মেছি সেই যদু মহারাজ, তিনি সমস্ত চিত্তের মলকে দূরীভূত করে দিলেন, সমস্ত মায়া থেকে মনকে সরিয়ে নিলেন, নিয়ে তিনি অন্তিম সময়ে মানে এই বানপ্রস্থ ধর্ম অবলম্বন করে প্রভুর চিন্তা করতে করতে প্রভুর ধাম প্রাপ্তি হয়েছিল, সেই দত্তাত্রেয় মহারাজের কথা শুনে। অত হে উদ্ধব, তুমিও এই সমস্ত অলৌকিক জ্ঞান নিজের হৃদয়ের মধ্যে ধারণা করো, তুমি সাধু, হে সাধু উদ্ধব, তুমি আমার কাছে একজন আমার বিশিষ্ট ভক্ত, বিশিষ্ট সাধু, তোমার ন্যায় ভক্ত আমার কাছে বিরল, তাই তুমি এই বৈরাগ্য মার্গকে অবলম্বন করে সদা সর্বদা এই পৃথিবীতে বিচরণ কর। উদ্ধব মহোদয়কে তিনি অনেক কথা বললেন, তার মধ্যে সারাংশ একটা দুটো আমরা আরো শ্রবণ করি। কি সারাংশ? উদ্ধবকে ভগবান অনেক জ্ঞান প্রদান করার পরে বলছেন এত জ্ঞানের কিছু প্রয়োজন নেই, জানো তো উদ্ধব, প্রায়ণ ভক্তি যোগেন সৎসঙ্গেন বিনোদব নোপায় বিদ্যতে সদ্রং প্রায়ণং হি মহাশতম। প্রায়শই যত যত ভক্ত আমাকে প্রাপ্ত হয়েছে তারা ভক্তিযোগ অবলম্বন করে আমাকে পেয়েছে, সেই ভক্তিকে অবলম্বন করেই আমাকে পেয়েছে, আমাকে প্রাপ্ত হওয়ার জন্য ন হৃদয়তি মাং যোগ না সংখং ধর্ম এবচ ন সদ্যায়স্তপস্ত্যাগ নিষ্ঠাপূর্তম ন দক্ষিণা। আমাকে পাওয়ার জন্য অনেক বড় যোগ সাধনা করতে হবে না, সাংখ্যশাস্ত্র অধ্যয়ন করতে হবে না, অনেক বড় বড় ধার্মিক কার্যাদি করতে হবে না, আমার জন্য বড় বড় সাধ্যায় তপস্যা দক্ষিণাদিও দিতে হবে না। কেউ যদি ভক্তি অবলম্বন করে সেই ভক্তি দ্বারাই আমাকে অনায়াসে পেতে পারে। হে উদ্ধব, দেখো আমাকে যারা যারাই পেয়েছে একমাত্র ভক্তিযোগকে অবলম্বন করে, আমার কথা শুনতে শুনতে, আমার কথা বলতে বলতে তার হৃদয়ের ময়লা দূরীভূত হয়ে যাওয়ার পরেই সে আমাকে পেয়েছে। যেমন বলছেন, যেমন বৃত্রাসুর ভক্তির দ্বারা আমাকে পেয়েছে। প্রহ্লাদ মহারাজ অত বড় অসুর কুলে যার জন্ম, হিরণ্যকশিপুর পুত্র, সে আমাকে ভক্তিযোগ স্থাপনা করে আমার কথা বলে বলে, আমার কথা চিন্তন করতে করতে, আমার কথা পাঠ করতে করতে আমাকে পেয়েছে। আর দেখো বৃষপর্বা, সেও দৈত্যকুলের, সেও আমাকে ভক্তিযোগ স্থাপনা করে পেয়েছে। মহারাজ বলি, তিনি সমস্ত কিছু মানে জেনে শুনেও আমি যে ছলনা করেছি সে ভক্তি দ্বারা আমাকে প্রাপ্ত হয়েছে। বাণাসুর, সেও আমাকে ভক্তি দ্বারা পেয়েছে। ময় দানব, সেও আমাকে ভক্তি করে পেয়েছে। সেই ত্রেতাযুগে বিভীষণ মহারাজ, তিনিও ভক্তিপূর্বক আমাকে পেয়েছে। তারপরে সুগ্রীব, তারপরে হনুমানজি, জাম্ববান, গজেন্দ্র, সেই যে মানে মন্বন্তরাদির বর্ণনা হয়েছে অষ্টমী স্কন্ধে, সেখানে এই গজেন্দ্র, সেও আমাকে ভক্তিযোগ স্থাপনা করে আমার সারূপ্য গতি প্রাপ্ত হয়েছে। জটায়ু, সেও আমার ভক্তিতে আমাকেই প্রাপ্ত হয়েছে। ধর্মব্যাধ, সেই যে ধর্মব্যাধের কথা বলা হয়েছে সেই মহাভারত, যে ধর্মব্যাধ তিনি পিতা মাতার সেবা করে ঈশ্বরে ভক্তি রেখে আমাকে পেয়েছে। কুব্জা, সেও আমাকে পেয়েছে, মথুরার কুব্জা শৈলন্দ্রী। আর গোপিকাগণ, ব্রজের যেই গোপিকাগণ, তারাও আমাকে ভক্তি করে আমাকেই পেয়েছে। তারপরে সেই মথুরার সন্নিকটে ব্রজের মধ্যে যজ্ঞ ব্রাহ্মণ পত্নীগণ, তারাও আমাকে পেয়েছে ভক্তি করে। তা আমরা কি করছি, সেই প্রভুকে অনায়াসে পেতে পারি, কিন্তু আমাদের সঙ্গটা ভালো নয়। সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে নরকে গম। পরিষ্কার কথা, আপনি ঘরে চুপ করে মালা নিয়ে বসে থাকুন, কিছু করার দরকার নেই। আমাদের আচার্য পাদগণ বলছেন, বৃন্দাবনে এসে ঘরে লম্বা হয়ে শুয়ে থাক, লোকের নিন্দা চর্চাটা ছেড়ে, তাহলেই প্রভু তাকে নিয়ে নেবেন। কিন্তু আমরা তা করি না, মালাটা হাতে বেঁধে অন্যের কাছে গিয়ে মানে লোকের সমালোচনা, একেবারে শাস্ত্রে সবচেয়ে নিন্দনীয় কর্ম বলে উল্লেখ করেছে। এই অসৎ সঙ্গ পড়ে কি হয় জানেন তো, আমাদের আত্মবিস্মৃতিকে আমরা ভুলে যাই। একটি ছোট উদাহরণ, মানে কিছু ভেড়ার ভেড়ার দল চড়ে বেড়ায়। তো এবার ভেড়াগুলো দেখতে যেমন হয় সিংহের শাবক না, ওই রকমই দেখতে হয়। সিংহের বাচ্চাগুলো ওই ভেড়ার রঙে রং হয়, তাদের ভেড়ার মতো চুল হয়, দেখতে খুব একটা ভালো হয় না সিংহের বাচ্চা ছোটবেলায়। এবারে এই বনপ্রদেশে ওই ভেড়ার দল যখন বিচরণ করছিল, এক সিংহের শাবক, ছোট্ট নবজাত শাবক, সে কি করেছে, ওই ভেড়ার দলের মধ্যে এসে মিশে গেছে। তার পিতামাতা অন্যত্র কোথাও গিয়েছে, আর সে ওই ভেড়ার দলে এসে মিলে এই ভেড়াদের সঙ্গে চলে গিয়েছে। এবারে সে তো খুব ছোট ছিল, এবারে দেখতে দেখতে সেই ভেড়ার শাবক যখন বড় হয়েছে, সে তো বিশাল বড় হয়ে গেছে, সে নিজেকে কিন্তু ভেড়া বলেই জানে, যে আমি তো ভেড়া, আমি তো ভেড়া। কিন্তু সে তো সিংহ, আত্মবিস্মৃতি হয়েছে অসৎ সঙ্গের ফলে। এবারে কি হয়েছে, সে যখন ওই ভেড়ার যে চারক, সে তো মূর্খ, সে মনে করে কি জানি, এর মুখটা তো বেঁকা মতো দেখতে, দাঁতগুলো বড় বড়, বোধ হয় মানে একটু বৈষম্য হয়ে গেছে। তা সে ওই ভেড়ার মতো ভয়ে ভয়েই চলে সিংহ, সে তো বড় হয়ে গেছে কিন্তু তার মধ্যে ভয় রয়েছে, আমি আমি ভেড়া। ভেড়া যেমন ভয়ে ছুটে, ও ভেড়াদের মাঝখানে ছোট। একবার বনে যখন বিচরণ করছে, এক বনরাজ সিংহ, সে দেখতে তো বড় আশ্চর্য বিষয়। এই ভেড়ার দলের মাঝখানে এ তো আমাদের স্বজাতি একজন। এবারে সিংহ, বনরাজ সিংহ সে লাফ দিয়ে গিয়ে তাকে আটকেছে। সে ভেড়ার দলে মিশে মিশে নিজেকে ভেড়া মনে করে কিনা? সে তখন হাত জোড় করে বলছে আর মিনতি করে বলছে, মহারাজ মহারাজ, হে বনরাজ সিংহ, হে মহারাজ, আপনি এই বনের রাজা, আমি ভেড়া, আপনি আমাকে মারবেন না, আমাকে শেষ করবেন না, আমাকে ছেড়ে দিন। তা সেই সিংহ সেই সিংহের শাবককে বলছে, ওরে মূর্খ, তুই ভেড়া না তুই সিংহ? বলছে, না 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 মহারাজ, আমি ভেড়া, আমি ভেড়া। ওই অসৎ সঙ্গে মিশে সে নিজেকে ভেড়া মনে করছে। বলছে, না রে বোকা চল আয় আমার সঙ্গে। বলছে, না না আপনি, আপনাকে দেখে আমার ভীষণ ভয় করছে। বলছে, তুইও তো আমার মতো দেখতে। বলছে, না না আমি তো ভেড়ার মতো দেখ, ও তো নিজের স্বরূপই দেখিনি। এবারে এক স্বচ্ছ জল সেখানে তাকে ধরে নিয়ে গেছে। বলছে, চল গিয়ে। বলছেন, দেখ তোর মুখ আর আমার মুখ দুজনের মুখ একরকম। বলছেন, হ্যাঁ। বলছেন, তোর হাতে নোখ আমার হাতে নোখ একটু দেখাই যাচ্ছে। বলছেন, হ্যাঁ। বলছেন, তুই তাহলে ভেড়া না তুই সিংহ? বলছেন, আপনি সত্য বলছেন? বলেন। বলছেন, আরে বোকা, দেখ জলের মধ্যে আমাদের ছবি দেখা যাচ্ছে আয়নার মতন। বলছেন, হ্যাঁ। বলছেন, আমি কি আপনার মতন পরাক্রমশালী? বলছেন, আরে তুই তো পরাক্রমশালী বটেই, তুই সিংহ, তুই তো ওই অসৎরূপী অসৎ অসঙ্গরূপ ভেড়াদের সঙ্গে মিশে তুই নিজেকে ভেড়া মনে করছিস, তুই নিজেকে ভেড়া মনে করছিস রে, তুই তো সিংহ। বলছেন, দেখ এক হাতি আসছে। সিংহ লাফ দিয়ে উঠে তার মাথার খুলিটাকে পৃথক করে দিয়ে দেখাল। বলছেন, আমিও কি এমন করতে পারবো? বলছেন, দেখ আরেকটা হাতি আসছে, আমি যেমনভাবে লম্ফ প্রদান করলাম ঠিক সেইভাবেই তুই ওই মানে হাতিকে আক্রমণ কর। দেখতে দেখতে সে সেই কার্য করতে সক্ষম হল। অতএব কি হলো, আত্মবিস্মৃতি হয়েছে অসৎ সঙ্গে পড়ে। অসৎ সঙ্গ সদা ত্যাগ এক বৈষ্ণব আচার, অসৎ সঙ্গকে সর্বদাই ত্যাগ করতে হবে। যারা আত্মাভিমানী অহংকারী, আমি অহম মিকা ভাব, তাদেরকে দেখে অন্য পথ দিয়ে যেতে হয়। এবারে যদি কোনো সৎ সঙ্গে পড়ে তাহলে তার ওই যেমন সিংহ সিংহের শাবককে জ্ঞান করিয়ে দিল, আত্মজ্ঞান করিয়ে দিল, কে সে, কে সে। তারপরে সে জানতে পারলো, না আমার স্বরূপটা কি, আমি কে, আমার কি কর্তব্য, সে জেনে গেল। তার সৎসঙ্গে পড়লে আমরা জানতে পারবো, সাধু বা গুরুদেব বলে দেবেন যে আমি কে, আমার কি করণীয়, সেটা সাধু বা গুরুদেব বলে দেবেন। তাই অসৎসঙ্গকে সদা ত্যাগ করতে হবে। শুধু দীক্ষা নিলাম, কোনো শিক্ষা নেই, মনে করলাম অনেক কিছু শিখে গেছি কুয়ার ব্যাঙের মতন, তা করলে হবে না। আমাদের পাটবাড়ির কেদার পণ্ডিতজি মহারাজ, তিনি পাটের মধ্যে একটি সিদ্ধান্ত সংযোজনা করছেন যে আমরা যে এই দীক্ষা নিয়েছি, এই দীক্ষাটা নিয়ে আমরা কি করছি। বলছেন, দেখো এক লেবুওয়ালা আছে, তার সম্বল ছিল মাত্র কয়েক পয়সা মূলধন, তা ওই লেবু বিক্রি করে যা লাভ হয় সেটা দিয়ে সংসার চালায়, আর বাকি পয়সাটা রেখে দেয় মূলধনটা, আবার তার পরের দিন লেবু কিনে বিক্রয় করে, এই তার ব্যবসা। এবারে এক বড় লোক ধনী ব্যক্তি বাজারে গিয়েছে, বাজার করতে গিয়ে সে নিজের টাকার ব্যাগটা নিয়ে যেতে ভুলে গেছে। তা সে তখন ওই লেবুওয়ালাকে চেনে, তা লেবুওয়ালাকে বলছে, ভাই লেবুওয়ালা, আমি না পয়সা কড়ি আনতে ভুলে গেছি, ব্যাগটা রেখে চলে এসেছি, তা তোর কাছে টাকা বেশি আছে? বলছেন, সে তখন লেবু তার বিক্রয় করা হয়ে গেছে। তা বলছেন, বাবু টাকা তো বেশি আছে, আমার এই মূলধনটাই আছে, আমি আপনাকে আজকে দিতে পারি, কিন্তু কালকে সকালে কিন্তু আমাকে দিতে হবে, আমি আবার লেবু কিনে বিক্রয় করব বিকালে। বলছে, সকালে না, তুই যখন খুশি গিয়ে নিয়ে নিস। দিলেন ভদ্রলোক, ভদ্রলোক তো বাজার করে চলে গেলেন। এবারে সকালবেলার দিকে আবার নামলো বৃষ্টি, সে যখন পয়সা আনতে যাবে, এবারে সেই বৃষ্টি মাথায় সে ছুটল, কারণ পয়সাটা না হলে তার সে তো আর ব্যবসা করতে পারবে না, তাই সে চলেছে। যেতে যেতে অকস্মাৎ কি হলো, এক পুরাতন এক বাড়ি ছিল, মানে মাটির বাড়ি, তখনকার দিনে তো আর বিল্ডিং ছিল না, মাটির দেয়াল, সেটা হুড়মুড় করে বর্ষার জল পেয়ে ভেঙে পড়েছে। এবারে নদীর পার দিয়ে যাচ্ছিল, সেই ওই দেয়ালের মধ্যে থেকে কি যেন একটা কাঁচের টুকরো চকচক করছে। তা মনে করলো, আমার ছেলেটাকে আমি তো কিছু দিতে পারি না, তা ওই কাঁচের টুকরোটা দিয়ে সন্তুষ্ট করুন। তা সেটাকে নিয়ে পকেটে রাখলেন, ট্যাকে গুজে রাখলেন। এবারে সেই বাবুর সঙ্গে পয়সা নিয়েছে, আবার সমস্ত কিছু লেবু ক্রয় করে নিজের গৃহে ফিরে এসেছে, তখনও দেখছে তার ছেলেটা, ছোট্ট ছেলে, ঘুমাচ্ছে। সে তখন বলে, এই আপদটাকে রাখি কোথায়, ছোট্ট কাঁচ চকচক করছে। তা সেটাকে ওই যে ধানের কুড়ো বলে না, তুষ, তা সেই তুষের বস্তা রয়েছে বেশ তিন চারটে এক জায়গায়, সেই বস্তাগুলো পচা জায়গার থেকে ছিঁড়ে আছে। তা সেই মানে কাঁচের টুকরোটা ওই তুষের বস্তার ভিতরে পুড়ে রেখে দিই। গল্পটা বুঝলেই কিন্তু বোঝা যাবে, যেমন পুরাঞ্জন পুরাঞ্জনী উপাখ্যান, এটা মনোযোগ দিয়ে শুনলেই বোঝা যাবে তাৎপর্য। তা সেই তুষের বস্তার মধ্যে কাঁচের টুকরোটাকে পুড়ে রেখে দিল। এবারে সে তো ভুলেই গেল, এক জহরি গরমকালে ওই পথ দিয়ে যাচ্ছিল পিপাসার্ত হয়ে নদীর ধারে, চিন্তা করছে এই বাড়িতে গিয়ে একটু জল খেয়ে আসে। লেবুওয়ালা তখন রয়েছে দুপুরবেলা, লেবুওয়ালা কোথায় বসতে দেবে, সেই জহরির বেশভূষা দেখে বুঝতে পারলো অনেক বড় লোক, ধনী লোক, তাই বসার জন্য আর কি করবে, নিজের গামছাটা স্কন্ধ থেকে নামিয়ে পরিষ্কার করে গামছাটা পেতে দিয়েই বলছে, বাবু আপনি তো দেখতে পাচ্ছি অনেক ধনী লোক, আপনি তো অনেক জ্ঞানী লোক, আপনাকে কোথায় যে বসতে দিই, তা আপনি এখানে বসুন। বলছেন, হ্যাঁ হ্যাঁ, তাতে অসুবিধা নেই। বলছেন, ভাই আমি একটু মানে জল পিপাসার্ত হয়ে এসেছি, আমাকে একটু জল দিতে পারবে? বলছেন, আমরা কিন্তু মাটির কলসির জল পাই। বলছেন, মাটির কলসির জলই তো সর্বোত্তম, দাও দাও। তা জল পান করে তৃপ্তি হলো। তারপরে লেবুওয়ালাকে জিজ্ঞাসা করছেন, জহরি, যারা মণিমাণিক্য দেখে তাদের তো জহরি বলে, তা বলছেন যে তুমি কি করো ভাই? বলছেন যে মশাই, আমরা হলাম গরিব লোক, তেমন অর্থপুঁজিও নেই, এই সামান্য 2-10 টাকার লেবু কিনে ওগুলোই বিক্রি করি, আর ওতেই সংসারটা কোনো মতে মানে চলে যায়। বলছেন, ওহো, চলো ঠিক আছে। এবারে জহরির চক্ষুটা গিয়ে পড়েছে কি ওই তুষের বস্তার মধ্যে, কি যেন একটা চকচক করছে। বলছেন, লেবুওয়ালা ভাই, তোমার ওই বস্তার মধ্যে চকচক করছে ওটা কি? বলছেন যে মহাশয়, আমি ওটা নদীর পাড়ে কুড়িয়ে পেয়েছিলাম, আমার ছেলেকে দেব বলে সে অনেক দিন হয়ে গেছে, আমি ভুলে গেছি। আচ্ছা নিয়ে এসো তো ভাই ওটা। নিয়ে এসে দেখছেন কি সেটা কোহিনুর মণি, কোহিনুর মণু, সে বিশাল মূল্যটা। জহরি চিন্তা করছে, জহরি তো সৎ সাধু ব্যক্তি, সে চিন্তা করছে, দেখো যার ঘরে এহেন মূল্যবান মণি সে বলে কি না আমি গরিব, খেতে পাই না, লেবু বিক্রি করি। বলছেন, তুমি চলো তো আমার সঙ্গে এসো। তা এক বেগুনওয়ালা বিক্রি করছে বেগুন, 4-5 বস্তা বেগুন রয়েছে। বলছেন, ও বেগুনওয়ালা, বলো তো এই পাথরটা নিয়ে তুমি কতটা বেগুন দিতে পারবে? বলছেন, বাবু এই 5-7 বস্তা যা আছে আমার কাছে সব দিয়ে দেবো। সেই লেবুওয়ালার আনন্দের তো আর ঠিকানা নেই, এই কাঁচটা দিয়ে সে বলে কিনা সব বেগুনগুলো দিয়ে দেবে, ভালোই তো, আমি বসে বসে বিক্রি করে অনেক টাকা হবে আমার। বলছে, না না তোমাকে দেওয়া যাবে না। এক আলুওয়ালার কাছে গেলেন, আলুওয়ালাকে বলছে, ভাই আলুওয়ালা এই পাথরটা নিয়ে দেখো তো তুমি কবস্তা আলু দিতে পারো। বলছেন যে আমি এই খান বিশেক আলুর বস্তা দিতে পারি। তখন লেবুওয়ালার আনন্দ আর ধরে না, লেবুওয়ালা বলছে 20 বস্তা খুব ভালো হয়েছে, আমি ওগুলো নিয়ে খানিকটা তো পরতন রাখবো, মানে লাগাবো, বছরে বছরে হবে, তারপরে খানিকটা খাবো আর বাকি বিক্রি করে দিয়ে আমি ধনী লোক হই। জহরি বলছে না তোমাকে দেওয়া যাবে না। তখন লেবুওয়ালা সে মনে মনে বলছে কি যে বোকা লোকের চক্রে পড়লাম, 20 বস্তা আলু দেবে আর দেবে না বলে। এবারে হনহন করে এক চালের দোকানে গেলেন, বিশাল চালের গোডাউন। বলছেন ও চালওয়ালা বলতো এই মনিটা নিয়ে এই পাথরটা নিয়ে তুমি কবস্তা চাল দিতে পার? বলছেন বাবু আমি 100 বস্তা চাল দিতে পার। এবারে লেবুওয়ালা তো মানে স্বপ্ন দেখার মতো অবস্থা, সে তো লাভ দিচ্ছে। জহরি বলছেন না তোমাকে দেওয়া যাবে। লেবুওয়ালা তো বলেই বসলো মহাশয় আপনি ওই 100 বস্তা চাল নিন না, আমি অন্তত বিশাল ধনী হয়ে যাব, আপনি এমন করবেন না। বলছেন তুমি কথা বলো না চলো। এক মানে এক জুয়েলার্সের দোকানে গিয়েছেন, যারা স্বর্ণ রৌপ্য বিক্রয় করে, অলঙ্কার আদি বিশাল বড়। সেখানে গিয়ে জহরিকে তো চেনেই স্বর্ণকার, বলছেন আরে বাবু আসুন আসুন আসুন, কি নিয়ে এসেছেন? বলছেন হ্যাঁ নিয়ে তো এসেছি কিন্তু দামটা আপনাকে নিরূপণ করতে হবে। বলছেন ঠিক আছে। তা সেই কোহিনুর মণিটা বের করে দিলেন, বলছেন দেখুন তো এটা নিয়ে আপনি কত মুদ্রা দিতে পারবেন, কত টাকা দিতে পারবেন? সে দেখল পাথরে ঘষে কাঁচ দিয়ে, আতস কাঁচ দিয়ে দেখল, দেখার পরে সমস্ত ক্যাশগুলো সে খুলল, সব সিন্ধুক খুলে তার কাছেই 10 লাখ টাকা আছে তখনকার দিন। বলছেন বাবু আমার কাছে সর্বমোটের দাম তো অনেক, কিন্তু আমি যে পর্যায়ের ব্যক্তি আমি 10 লক্ষ টাকা দিতে পারি। এবারে তো লেবুওয়ালার কি অবস্থা চিন্তা করুন, সে তো আর বলে বোঝানো যাবে না। লেবুওয়ালা সেই পাথরটাকে পেয়ে ওই কুঁড়োর ভিতরে পুড়ে রেখেছিল, সে তখন লাভ দিবে না, শুবে না, আনন্দ করবে না, জল খাবে না, তার মৃত্যু হবে, সে তো কিছু বুঝেই পাচ্ছেন। বলছেন না আপনাকে দেওয়া গেল না। এবারে সেই দেশের রাজার কাছে গেলেন, রাজার কাছে গিয়ে বলছেন, রাজামশাই তাকে দেখে বলছেন ওহো জহরি তুমি তো আজ বহুকাল পরে এলে গো, রাস্তা ভুল করে এলে নাকি, তোমার তো দেখা সাক্ষাৎই নেই 5-10 বছর হয়ে গেল। বলছেন আপনি হলেন মহারাজ বলে কথা, আপনার কাছে আসতে গেলে কিছু মাল নিয়ে আসতে হয়। তো বলছেন ওহো তাহলে মাল নিয়ে এসেছো, এসো এসো। বসার জন্য প্রথমে জল আদি অর্পণ করলেন, কিছু টিফিন দিলেন, বাল্যভোগ দিলেন, তারপর বলছেন দেখি কি মাল এনেছ। বলছেন হ্যাঁ আপনাকে দেখানোরই যোগ্য সেটা। সেই কোহিনুর মণিটা তখন রাজার হাতে দিয়েছেন, তিনি তো রাজা। বলছেন তুমি কি চাও বলো তো এটার পরিবর্তে? জহরি বলছে না না আপনি কি দেবেন আপনি বলুন, আমার চা পাওয়া কিছু ব্যাপার না। তা সেই রাজা তিনি হেসে বলছেন যে হে জহরি তুমি যে অমূল্য মণি আমাকে দিয়েছো, দেখো আমার রাজ্যের সঙ্গে আমিও যদি বিক্রয় হয়ে যাই তাহলে এ মণির মূল্য আমি দিতে পারব। তা এখানে কেমন দেখুন, আমরা দীক্ষা নিয়েছি গুরুদেবের থেকে, সব মন্ত্র একেবারে যত আছে সব নিয়ে ফেলেছি, নিয়ে ফেলে সেটাকে আমরা কি করেছি, যথাযথ স্থানে রাখতে পারিনি, সেটাকে সেই যে লেবুওয়ালা সেটা নিয়ে ওই মানে কুড়ো একেবারে নোংরা স্থান যেটার দিকে লোকে ভালো করে দেখেও না সেই কুড়োর ভিতরে রেখে। তা আমরাও করেছি কি, গুরুদেবের দেওয়া সেই যে মন্ত্ররূপ হীরকখণ্ড সেটা আমরা বাসনার রূপ কুড়ার ভিতরে রেখে, এর মূল্য আমরা জানি না। কোনো জহরি মানে কোনো সৎ পণ্ডিত সাধু ব্যক্তি যদি এসে তার মূল্যাঙ্কন করে দেখাতে পারেন তাহলে আমরা জানতে পারব যে এই দীক্ষারূপী মহা হীরকখণ্ডের কি মূল্য। তা সেটাকে যদি তার মূল্য যদি যাচাই করতে হয় তাহলে কোনো পণ্ডিত সাধু ব্যক্তি তার যাচাইটা করতে পারবেন। তা সেই জহরি সে কি করলো, মানে সব জায়গায় দেখালো, মানে যাচাই করল, কেউ তার মূল্য যথাযথ দিতে পারল না। তাই এই মন্ত্ররূপ হীরকখণ্ড, মন্ত্ররূপ যে মণি, সেটাকে নিয়ে গিয়ে সেই লীলা রাজ্যের যিনি রাজা সেই রাধা গোবিন্দের কাছে গিয়ে যদি বলা হয় প্রভু বলুন তো এই মন্ত্ররূপ মণিটার কি মূল্য আছে, এর দামটা কত, তা তিনিও এই কথাই বলবেন আমার লীলা রাজ্যের সঙ্গে আমি আর রাধে বিকৃত হয়ে গেলেও এর সমতুল্য কোনো মূল্য হয় না, এ অমূল্য। অতএব সেটাকে আমরা কি করেছি, নিজেদের বাসনারূপ যে জঞ্জাল, যে হৃদয়, তার ভিতরে পুরে রেখেছি। এর যে বাস্তবিক যে কি মূল্য সেটাকে নির্ধারণ করতে গেলে এই ভাগবত বা সৎ ব্যক্তি বলে দেবেন, সৎ সাধুই বলে দেবেন এর কি মূল্য। কিন্তু সেটাকে নিয়ে যারা সঠিক কাজে লাগাচ্ছেন তাদের তো ত্রিভুবনে কারোর সঙ্গেই তুলনা বা উপমা দেওয়া যায় না, এটাকে যথাযথ কাজে লাগানোই হচ্ছে জীবের শ্রেষ্ঠতা সম্পাদন করা। তা সেই যে মন্ত্ররূপ হীরকখণ্ড সেটাকে বাসনারূপ কুড়ের মধ্যে, কুড়ার মধ্যে রাখলে হবে না। এই বাসনা, বাসনা মানেই হচ্ছে কুড়ো জঞ্জাল, সেটাকে বারংবার হরিকথা শ্রবণ করে, হরিনাম জপ করে মনের শুদ্ধিতে আনতে হবে, এই চিত্তটাকে শুদ্ধি করতে হবে। তারপরেই সেই যে গুরুদেবের প্রদত্ত যে মন্ত্ররূপ হীরকখণ্ড বা সেই মহামণি, তার যে ঔজ্জ্বলতাটা তখনই বোঝা যাবে, তার গুণ তখনই বোঝা যাবে। কিন্তু সেটাকে কুড়োর ভিতরে যদি ঢুকিয়ে রাখা হয় তাহলে সেটা বিকাশ হবে না। অতএব যে কোনো অবস্থাতেই সাধু সৎচিত্ত হতে হবে, আর সৎচিত্ত হতে গেলে একমাত্র ওষুধ হচ্ছে এই শ্রীমৎ ভাগবত শ্রবণ পঠন পাঠন, ছাড়া অন্য কোনো প্রকারে মানে চিত্তশুদ্ধি হবে না। যতক্ষণ পর্যন্ত চিত্তশুদ্ধি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত রাধা গোবিন্দের লীলা রস এক কণিকা মাত্র আস্বাদন করা যাবে না। আজকের সময় অনুসারে আমরা পাঠের বিরতি এখানেই দিচ্ছি, আর কয়েকদিন মাত্র পাঠ অবশিষ্ট আছে, চার দিন। আমরা এই চার দিন এই ভাগবতকে পূর্ণরূপে শ্রবণ করে পাঠের বিরতি দেব। অত অদ্যকার দিনের পাঠের বিরতি এখানেই দিলাম। আবার শ্রীমান চৈতন্য মহাপ্রভু তথা গৃন্দ্র বিহারীর কৃপা হলে আমরা আগামী কল্ল ঠিক বেলা চার ঘটিকা হতে পুনরায় এই শ্রী মহাপুরাণ সংহিতা শ্রবণ করব। অতএব এখানেই বিরতি দেওয়া হল। জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল শ্রী শ্রী গিরিরাজ মহারাজ কি জয়। শ্রী শ্রী গৃন্দ্র বিহারে ভগবান কি জয়। শ্রী শ্রী শ্রীমদ ভাগবত সংহিতা কি জয়। শ্রী শ্রী মাসিক পারায়ণ কি জয়। কার্তিক নিয়ম সেবা কি জয়। কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়। উদ্ধবজি মহারাজ কি জয়। শ্রী শ্রী বেদব্যাস ভগবান কি জয়। শ্রী শ্রী শুকদেব গোস্বামী পাত কি জয়। শ্রী শ্রী পরীক্ষিত মহারাজ কি জয়। শ্রী শ্রী সুতদেব গোস্বামী পাত কি জয়। শ্রী শ্রী শৌনকাদি ঋষি বৃন্দ কি জয়। শ্রী শ্রী আপন আপন গুরু মহারাজ কি জয়। শ্রী শ্রী পণ্ডিত সিদ্ধ শ্রী রামকৃষ্ণ দাস বাবাজি মহারাজ কি জয়। শ্রী শ্রী কৃপা সিন্ধু দাস বাবাজি মহারাজ কি জয়। শ্রী শ্রী বিষ্ণুদাস বাবাজি মহারাজ কি জয়। মহন্ত শ্রী রামগোপাল দাস বাবাজি মহারাজ কি জয়, সমপস্থিত বৈষ্ণব বৃন্দ কি জয়, আজকের আনন্দ কি জয়, জয় জয় শ্রী রাধে নিতাই গৌর হরি বল।